This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh. এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এবং ঘড়ির সময়টা রাত 10:29। আজকে এক মিনিট আগে এসে পড়েছি, মাঝে মধ্যে এক মিনিট দুই মিনিট পরে আসি, আজকে আগে এসে পড়েছি। তো বন্ধুরা কেমন আছেন, কি করছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঠান্ডা ঠান্ডা চারিদিকে একদম, সবাই শীতে কাঁপাকাঁপি করছে, আমি যেটা আসার সময় দেখলাম। আশা করছি সবাই ভালোই আছেন সবকিছু মিলিয়ে, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আপনাদের দোয়ায়। আর বন্ধুরা কে কেমন আছেন, কি করছেন অবশ্যই কিন্তু জানাতে পারেন। বন্ধু জানাতে হলে আপনি আমাকে এসএমএস করতে পারেন, অথবা আপনি ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন। যারা এসএমএস করবেন তাদেরকে বলছি, আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এফএম গোল স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দিন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুকে যারা জয়েন করেছেন বা করবেন বলে চিন্তা করছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, হুইচ ইস www.facebook.com/ঢাকা FM 90.4। আর বন্ধু সবসময় তো বলি বন্ধু বন্ধু, বন্ধুরাই কিন্তু আমাদের ঢাকা এফএম এবং রেডিও প্রাণ হচ্ছে এই বন্ধু, এই লিসনার। আর এই লিসনারদের জন্য কিন্তু তৈরি হয়েছে লিসনার কমিউনিটি বন্ধু, আর এই বন্ধুদের জন্যই এফএম দোস্তি। আর যারা এখনো এফএম দোস্তিতে রেজিস্ট্রেশন করেননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www.thakafm904.com এ। আর অনেক কথা তো বলেছি, আশা করছি ফেসবুকে কানেক্টেড হবেন। আর যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন তারা অলরেডি দেখেছেন যে আজকে আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু কে। জি বন্ধু, আজকে আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু হচ্ছে মৌটুসি। আজকে আমরা অন্যরকম একটি ভালোবাসার গল্প শুনবো, আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আর যারা ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করার সময় এখান দূরে লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। আর অনেকেই প্রেমে পড়ছেন বা প্রেমে পড়ব পড়ব ভাব, তাদের জন্য এখনকার গানটি, সঙ্গে থাকুন।
প্রেমে পড়েছি আমি, প্রেমে পড়েছি প্রথম দেখাতে তার, প্রেমে পড়েছি যে রূপে পৃথিবীতে পড়েছি আমি, পড়েছি দেখাতে I'm gonna make you mine. করেছি আমি, করেছি
সাথে ঠান্ডা প্রাণা
সাথে চলো আজ করি দিবে খুশি খুশি
বন্ধুরা, আমি তোমাদের FM গুরু এহতেশাম কথা দিয়েছিলাম, তৈরি হবে আমাদের FM দোস্তি। অপেক্ষার পালা শেষ হলো বন্ধু, শুরু করতে যাচ্ছি নতুন একদিনের নতুন এক দিগন্তের। FM দোস্তির হাত ধরে তৈরি করবো আমাদের স্বপ্নের লিসনার্স কমিউনিটি, আর সেই FM দোস্তিতে আমার সাথে অংশ নিতে রেজিস্ট্রেশন কর।
আমি আর জি মেঘলা তোমার এলোমেলো সময়গুলোকে রঙিন করে তুলতে আসছি FM দোস্তি। প্রতি মঙ্গলবার রাত 10:30 ঢাকা FM এর নতুন আয়োজন FM দোস্তি। FM গুরুর সাথে FM দোস্তি শুনতে টিউন করুন ঢাকা FM 90.4। মামা একটু জাগুটি মরিচ বেশি করে,
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা
সাথে চলো আজ করি দিবে খুশি খুশি সবার মনে প্রাণে এক তাই গান বুকের মাঝে
প্রাণা ভালোবাসার বাংলাদেশ। ঢাকা FM 90.4 এবং চলছে প্রাণা ভালোবাসার বাংলাদেশ। ইমা আছি আপনারই সঙ্গে। আর বন্ধু, গিল সিঙ্গারা সমোচা ডালপুরি কিংবা চটপুটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণা। প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণা ফিল দ্য চিল। আর বন্ধুরা, অনেকেই যাচ্ছেন আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের হট সিটে, বসে তার জীবনের গল্প আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাদেরকে বলছি বন্ধু, অবশ্যই শেয়ার করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে বন্ধু। আপনাকে SMS করতে হবে। SMS করার জন্য আপনি সেলফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি জব করছেন অথবা আপনি স্টুডেন্ট কিনা সেটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর বন্ধুরা, অনেকেই আছেন ফেসবুকে, আর অনেকেই আছেন 16260 তে। আর যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো জয়েন করেননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু জয়েন করবেন আমাদের সঙ্গে ফেসবুকে www.facebook.com/thakaya94.4 এ। আর বন্ধুরা যারা ফেসবুকে আছেন তারা জানেন আজকে আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু মৌটুসি, আর আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। সো বন্ধু একদমই মিস করবেন না, থাকবেন আমাদের সঙ্গে। আর বন্ধুরা যারা ফেসবুকে আছেন আমাদেরকে কমেন্ট করছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু এফএম গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন, আর যারা এফএম গুরু লিখে কমেন্ট করছেন না তাদের কমেন্ট কিন্তু আমি পড়বো না। সো বন্ধু অবশ্যই এফএম গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন, একদম ভুল করবেন না এফএম গুরু লিখতে। আর বন্ধুরা যারা 16260 আছেন তাদেরকে বলছি অবশ্যই এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এই দিন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে আছেন আমাদের সঙ্গে রাইজিং সান, আছেন আশরাফ আহমেদ, সুশান্ত আছেন আমাদের সঙ্গে, আছেন তুহিন আহমেদ জয়, তিনি লিখেছেন অনেক কিউট লাগছে মৌটুসিকে, আসলে অনেক চমৎকার কিন্তু আজকে আমাদের ভালোবাসার ভানা ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধুটি। মাসুদুর রহমান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন কেমন আছো, অনেক ভালো আছে বন্ধু, আশা করছি আপনি অনেক ভালো আছেন। তিনি লিখেছেন গুরুকে আমার সালাম দিবেন, অবশ্যই বন্ধু সালামটা আমি পৌঁছে দিব। আর তিনি জানতে চেয়েছেন আজকে স্টোরিটা কেমন হবে, এখনো তো গল্প শুরুই হয়নি, শুরু হলে এবং শেষ যখন একদম শেষ প্রান্তে চলে যাবে তখনই কিন্তু বোঝা যাবে যে আজকের স্টোরিটা কেমন হচ্ছে বা কেমন হবে, আপনারা নিজেরাই কিন্তু গেস করতে পারবেন। সে বন্ধু অবশ্যই সঙ্গে থাকবেন। আনোয়ার জ্যাক আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আপু তুমি কি আমাকে ভুলে গেছো, আমার কমেন্ট পড়ো না। আনোয়ার জ্যাক আমি কিন্তু একদমই ভুলিনি তোমার কথা, আশা করছি তুমি ভালো আছো, অনেকদিন পর তোমাকে ফেসবুকে দেখলাম, অনেক ভালো লাগলো বন্ধু। আর বন্ধু কেউ সিঙ্গারা চামচা ডালপুরি কিংবা চাটপুটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণা, প্রাণ উচ্ছলে মেতে উঠুন প্রাণাবের সাথে, প্রাণা ফিল দ্য থিল। আর যারা 16260 আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবসময় বন্ধু নিয়ে বলি যে বন্ধু বন্ধু বন্ধু, সো বন্ধুরা যারা আছেন এই মুহূর্তে আমাকে শুনছেন অবশ্যই কিন্তু এখন দোস্তিতে রেজিস্ট্রেশন করবেন, আর যারা ফেসবুকে আছেন তারা অলরেডি পেয়ে গিয়েছেন আমাদের আজকে যে পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টে কিন্তু এখন দোস্তির রেজিস্ট্রেশন করার জন্য লিঙ্ক দেওয়া আছে, আপনি সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু পেয়ে যাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম। সো বন্ধু ফর্ম ফিল আপ করে আমাদের লিসনার কমিউনিটির একজন অবশ্যই হয়ে যাবেন আপনি। আর রেজিস্ট্রেশন করলে কি হচ্ছে তা তো আপনি অবশ্যই জেনে গিয়েছেন অলরেডি, এখন দোস্তি হয়েছে কয়েকটা প্রোগ্রাম হয়েছে যারা শুনে, আর যারা আসতে চান আমাদের প্রোগ্রামে আমাদের সঙ্গে কানেক্টেড হতে চান তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করবেন বন্ধু। আর দেখতে পাচ্ছি 16260 এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মুন্নি, আছেন মানিকগঞ্জ থেকে, আর আছেন আমাদের সঙ্গে তিনি তার নামটি লিখেননি, তিনি ক্লাস 11 পড়েন, ভালো লাগলো অনেকদিন কিছু দেখে, তিনি লিখেছেন আই লাভ ভালোবাসার বাংলাদেশ, অনেক ভালো লাগলো। কিন্তু আমি সবসময় বলি যারা আমাকে এসএমএস অথবা এসএমএস করেন তারা কিন্তু অবশ্যই নাম লিখে কিন্তু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইডস লিখে দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন সেটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আপনি এত কষ্ট করে একটা এসএমএস করলেন, নামটা যদি আমি নাই পেলাম তাহলে কি হলো। আর আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ইনুস আছেন নরসিংদী থেকে, ভানু রহমান আছেন কদমতলা থেকে, তিনি লিখেছেন তিনি স্বপ্নকে অনেক ভালোবাসেন, তাকে তিনি বলতে পারছেন না, আমি জানিয়ে দিলাম আপনি স্বপ্নকে অনেক ভালোবাসেন, আপনাদের নামের মিল দেখছি, ভালো লাগলো। আর আছেন আমাদের সঙ্গে তুষার আছেন ঢাকা থেকে, তিনি কিছু একটা বলতে চেয়েছেন কিন্তু সেটি আসেনি। রফিকুল ইসলাম আছেন সাভার থেকে, তিনি লিখেছেন তিনি কষ্টে আছেন, কেন বন্ধু কেন আপনি কষ্টে আছেন অবশ্যই কিন্তু জানাবেন, আর বন্ধুরা যারা মুহূর্তে আমাদের সঙ্গে আছেন অবশ্যই কিন্তু 16260 কানেক্টেড হবেন না ফেসবুকে, ফেসবুকে অবশ্যই এখান থেকে লিখে আপনি আপনার কমেন্টটি করবেন বন্ধু। আর বন্ধুরা আপনারা জানেন যে আজকে আমাদের পানা ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু মৌটুসি, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, মৌটুসির জীবনের গল্প। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই কানেক্টেড হয়ে গেছেন আমাদের সঙ্গে, আছেন সায়ম ফেরদৌস, আছেন মোহাম্মদ আলম, জনি আছেন, এবিএম আসিম, মনির অন্তর আছেন আমাদের সঙ্গে, সজল শাহরিয়ার আছেন, অদ্ভুত মানব, মোহাম্মদ মাহবুব, আর এম মামুন আছেন, মতিন মোল্লা, মোহাম্মদ লিঙ্কন আছেন, তাসমিয়া ফারিন সহ আরেক অনেকেই আছেন। আপনিও কিন্তু বন্ধু আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন। আর এই মুহূর্তে একটি গানে বিরতিতে যাচ্ছি, এসে কিন্তু অবশ্যই আমি আপনার কমেন্ট করবো, সো বন্ধু কমেন্ট করতে একদম ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই এফএম গুলো লিখে আপনার কমেন্ট ঠিক করবেন। এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। Thank you.
তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হচ্ছে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলো মেলো মন থাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই পারবো না,
সাথে ঠান্ডা প্রাণা
সাথে চলো আজ করিবি হবে খুশি খুশি প্রাণে এক তাই গান বুকের মাঝে ওকে প্রাণে
বন্ধুরা, আমি তোমাদের এফএম গুরু এহতেশাম কথা দিয়েছিলাম, তৈরি হবে আমাদের এফএম দোস্তি। এফএম দোস্তি অপেক্ষার পালা শেষ হলো বন্ধু, শুরু করতে যাচ্ছি নতুন একদিনে, নতুন এক দিগন্তে। এফএম দোস্তির হাত ধরে তৈরি করব আমাদের স্বপ্নের লিসনার্স কমিউনিটি, আর সেই এফএম দোস্তিতে আমার সাথে অংশ নিতে রেজিস্ট্রেশন কর।
আজ ভিউ হে পানি 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 আর দিন ভি সানি 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 আমি আর জি মেঘলা তোমার এলোমেলো সময়গুলোকে রঙিন করে তুলতে আসছি এফএম দোস্তি। প্রতি মঙ্গলবার রাত 10:30 ঢাকা এফএম এর নতুন আয়োজন এফএম দোস্তি। এফএম গুরুর সাথে এফএম দোস্তি শুনতে টিউন করুন ঢাকা এফএম 90.4।
মামা একটু চটপটি মরিচ বেশি করে,
আমাকে সিঙ্গারা সাথে ঠান্ডা প্রাণা।
বিজয় মানে বাঁধ ভাঙার আওয়াজ, বিজয় মানে বাঁচতে পারা স্বাধীন পাখির মতো, বিজয় মানে বলতে পারা আবেগ নিজের মতো,
বিজয় মানে নতুন দিনে নতুন একটি গান, বিজয় মানে বাংলাদেশ, বাংলাদেশ।
বিজয়ের মাসে ঢাকা এফএম 90.4 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বিজয়ের আনন্দে ঢাকা এফএম আপনার পাশে।
ভালোবাসার বাংলাদেশ,
আপনারা শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ। ইমা আছি আপনাদের সঙ্গে। অনেকে এখনো আমার নামটাই ঠিকভাবে বলতে পারছেন না, এটা কি ঠিক হলো? অনেকে আমাকে সীমা ডাকছেন, এটা তো ঠিক না বন্ধু। আমি ইমা আছি আপনাদের সঙ্গে, আর বন্ধুরা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে অনেকেই আছেন আমাদের সঙ্গে, আর যারা এখনো ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হননি তারা অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে হচ্ছে www.facebook.com/thakafm90.4। আর বন্ধু আপনারা জানেন আজকে প্রাণাম ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু মৌটু সিং, আর আমরা শুনবো আজকে তার জীবনের গল্প, তার ভালোবাসার গল্প, অন্যরকম একটি ভালোবাসার গল্প আমরা আজকে শুনবো। তো বন্ধু একদমই মিস করবেন না, আজকে প্রাণাম ভালোবাসার বাংলাদেশে একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আর বন্ধুরা অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করবেন এফএম দোস্তিতে, যারা রেজিস্ট্রেশন করেছেন তারা তো একদম করেই ফেলেছেন, তাদের জন্য তার কোনো চিন্তাই নেই। আর যে কোনো সময় আপনি আপনার খুব ভালো একজন বন্ধু পেয়ে যাবেন। আর যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু রেজিস্ট্রেশন করবেন। আর যারা রেজিস্ট্রেশন যারা ফেসবুকে আছেন আমাদের সঙ্গে তারা দেখতে পেয়েছেন একটি লিঙ্ক পেয়ে আছে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন ফর্মটি পেয়ে যাবেন এবং আপনি এফএম দোস্তিতে রেজিস্ট্রেশন করবেন। তো বন্ধু আশা করছি সবাই এই মুহূর্তে জানা আমাকে শুনছেন সবাই এফএম দোস্তিতে রেজিস্ট্রেশন করবেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি 16260 তে অনেকে আছেন আমাদের সঙ্গে, মুন্নি আছেন, আরো আছেন আমাদের সঙ্গে, রোজি আছেন, বশির আছেন আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে। তিনি লিখেছেন তিনি সাইমাকে অনেক ভালোবাসেন, কি করবেন এখন, সাইমাকে এখন ভালোবাসেন তো খুব ভালো কথা বন্ধু, সাইমাকে গিয়ে বলে দিন যে সাইমা আমি তোমাকে ভালোবাসি, অথবা তাকে আপনি এখন একটু ফোন দিয়ে দিন, তাহলেই তো হয়ে গেল বন্ধু। আর বন্ধু বিয়ের সিঙ্গারা সমুচা ডালপুরি কিংবা চটপটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাপ, প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দ্য ফিল। আলামিন হাদি আছেন আমাদের সঙ্গে ফেসবুকে, তিনি লিখেছেন নতুন প্রেমে পড়েছি, প্রথম প্রথম মনটা একদম উড়ু উড়ু, জেনে অনেক ভালো লাগলো আলামিন হাদি যে আপনি প্রথম প্রেমে পড়েছেন আপনার মনটা একদম উড়ু উড়ু। খুবই ভালো লাগলো জেনে। সবাই তো লিখে আমার এটা হয়েছে সেটা হয়েছে আমি এখনো বলতে পারছি না, কিন্তু আপনি একদম প্রেমে পড়ে গিয়েছেন, অনেক অনেক ভালো লাগলো, বেস্ট অফ লাক। আশা করছি আপনারা দুজন সারা জীবন একসাথে থাকবেন, আর আলামিন হাবি আপনার ভালোবাসার মানুষটির নামটা কিন্তু অবশ্যই আমাকে লিখে পাঠাবেন। কন্দকার আরিফ আছেন আমাদের সঙ্গে, তিনি বাহরাইন থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, অনেক ধন্যবাদ আরিফ, এত দূর থেকে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। আসলে যারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে শুনেন সব সময়, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা তাদের জন্য। অনেক সময় আমি এসএমএস বা কমেন্ট আমি পড়তে পাই না, তার জন্য আমি কিন্তু সবসময় সরি বলি বন্ধু। আর বন্ধুরা যারা আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড আছেন, কমেন্ট করছেন, অবশ্যই কিন্তু এফএম গুরু লিখে আপনি আপনার কমেন্টই করবেন। আবু রায়হান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তার কমেন্ট কেন পড়া হয় না, এই যে আমি আপনার কমেন্টে পড়ে দিয়েছি বন্ধু, এখন কিন্তু আর রাগ করা যাবে না, এটা একদম কমন হয়ে গিয়েছে, সবাই আমার সাথে রাগারাগি করে যে কেন কমেন্ট পড়ি না। মোহাম্মদ হাবিব খান আছেন আমাদের সঙ্গে, তিনিও লিখেছেন যে তার কমেন্ট কেন পড়া হয় না, আর তিনি আমাদের নতুন বন্ধু, অনেক ওয়েলকাম করছি আপনাকে বন্ধু, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সাবরিনা রুমি আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ইমা আপু তোমার ভয়েসটা অনেক ফিট, অনেক ভালো লাগলো এত সুন্দর একটি কমেন্ট দেখে। সাবরিনা রুমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাইজিৎ হাওলাদার আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আপু তোমার কথাগুলো এত সুইট যা বলে বোঝাতে পারবো না, তাই না, এত সুইট যে বলে বোঝাতেই পারবেন না, তাহলে কিভাবে হলো বন্ধু, বলে তো আমাকে বোঝাতে হবে। সালাউদ্দিন টিপু আছেন আমাদের সঙ্গে, আর আছেন ডেঞ্জারাস সজীব আছেন, আচ্ছা আপনার নাম ডেঞ্জারাস সজীব কেন হলো, আপনার সজীব নামটা তো অনেক সুন্দর কিন্তু ডেঞ্জারাস কেন, আপনি কি সত্যি অনেক ডেঞ্জারাস বন্ধু। মোহাম্মদ প্লাবন আছেন আমাদের সঙ্গে, ফারুক রহমান ফেরেক আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন সবাই শুধু নিজের কথাই ভাবে, সবসময় নিজেকে নিয়েই চিন্তা করে কিভাবে সুখে থাকা যায়, কখনোই আশেপাশে মানুষদের কথা ভাবে না, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছেন ফারুক। আর এই শীতের সময় কিন্তু এই কাজটা মানুষ বেশিই করে, সবসময় নিজেকে নিয়েই চিন্তা করে যে কিভাবে একটু এই ঠান্ডার মধ্যে একটু গরম থাকা যায়, আরো কিভাবে শীতের জামা কাপড় পরা যায়, কিন্তু এই রাস্তায় যারা ঘুরে বেড়ায় পথ শিশু যারা আছে, অথবা একদম অনেক গ্রাম অঞ্চলে যারা আছেন, তাদের যাদের কাছে শীতের কাপড় নেই তাদের কথা কিন্তু আমরা একদমই চিন্তা করি না, আমরা সবসময় নিজেদের কথা চিন্তা করি, কিন্তু অন্যদের কথা চিন্তা করা অবশ্যই জরুরি। আশা করছি সবাই আপনার পাশের মানুষটির কথা চিন্তা করবেন, কিভাবে ভালো রাখা যায়, আর একে একা সুখে থেকে তো সেটাতে কোনো মজা নেই, সবাইকে নিয়ে একসঙ্গে সুখে থাকা সেটাতে অনেক বেশি আনন্দ, অনেক বেশি ভালো লাগা। আশা করছি কালকে থেকে অবশ্যই চেষ্টা করবেন যে শীতার্থ মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ানো। আর বন্ধুরা যারা আছেন ফেসবুকে আর 1626 সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর কমেন্ট করতে একদম ভুলবেন না, www.facebook.com/thakayatan90.4 এ। আর যারা 1626 জিরোতে আছেন তারা অবশ্যই বন্ধু এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ দেন, আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দেবেন 1626 জিরো এই নাম্বারে। আর বন্ধু জিল সিঙ্গারা সমুচা ডালপুরি কিংবা চপটুটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণ আপ, প্রাণ উৎসব মেতে উঠুন প্রাণ আপের সাথে। আর বন্ধু ভালোবাসার মানুষটিকে অনেক বেশি ভালো লাগে, কেন ভালো লাগে, কি কারণে ভালো লাগে, অনেক সময় কিন্তু এটা বলে বোঝানো যায় না। যেমন একটু আগে আমাদেরকে যিনি কমেন্ট করেছিলেন তিনি লিখেছিলেন যে এত ভালো লাগে তিনি বলে বোঝাতেই পারছেন না আমাকে, ঠিক এমন একটি গান শুনবো কেন এত ভালো লাগে। বেলাল খান এবং নিশিতার সঙ্গে থাকুন কৃষি গানে বিরতির পর।
জীবনে দেখেছি আমি, তুমি শুধুই তোমার তুলনা।
Yeah.
প্রাণে এক তাই গান বুকের মাঝে ওঠে প্রাণে
Feel the feel.
বন্ধুরা আমি তোমাদের এফ এম গুরু এহতেশাম কথা দিয়েছিলাম তৈরি হবে আমাদের এফ এম দোস্তি। অপেক্ষার পালা শেষ হলো বন্ধু, শুরু করতে যাচ্ছি নতুন একদিনে নতুন এক দিগন্তে এফ এম দোস্তির হাত ধরে তৈরি করব আমাদের স্বপ্নের লিসনার্স কমিউনিটি। আর সেই এফ এম দোস্তিতে আমার সাথে অংশ নিতে রেজিস্ট্রেশন কর।
আমি আর জি মেঘলা তোমার এলোমেলো সময়গুলোকে রঙিন করে তুলতে আসছি এফ এম দোস্তি। প্রতি মঙ্গলবার রাত 10:30 ঢাকা এফ এম এর নতুন আয়োজন এফ এম দোস্তি। এফ এম গুরুর সাথে এফ এম দোস্তি শুনতে টিউন করুন ঢাকা এফ এম 90.4।
লাইট ক্যামেরা অ্যাকশন।
এই চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু বন্ধুত্ব ধনী গরিব মানে না।
কাট কাট কাট।
প্রেমিও প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসাছি।
কলিজাতে তোর এত সাহস, সেই কলিজাবে ছেড়ে ফেল। আর সেই কলিজা ছিলে সেখানে আপনার মেয়ে মেঘার নামে দেখতে পাবে।
হ্যাঁ, শুধু পর্দার কথা নয়, পর্দা ও পর্দার অন্তরালের গল্প নিয়ে আমি রীতা থাকবো আপনার সাথে কাজ আনকাট নিয়ে প্রতি শুক্রবার বিকাল 4:00। প্রাণা ভালোবাসার বাংলাদেশ। বন্ধু আপনারা শুনছেন প্রাণাম ভালোবাসার বাংলাদেশ, ইমা আছি আপনারই সঙ্গে। আর বন্ধু ঝিল সিঙ্গারা সামুচা ডালপুরি কিংবা চটপুটি এইসব ঝাল ঝাল খাবারের সাথে চিল চিল ফিল পেতে খেয়ে যান প্রাণাপ। প্রাণী উৎসবে মেতে উঠুন প্রাণাপের সাথে, প্রাণাপ ফিল দ্য চিল। আর বন্ধুরা যে অনেকেই আছেন আমাদের প্রাণাপ ভালোবাসার বাংলাদেশে আসতে চান, হট সিটে বসে আপনার জীবনের গল্প বলতে চান, তাদেরকে বলছি বন্ধু অবশ্যই আসবেন আমাদের প্রাণাপ ভালোবাসার বাংলাদেশে। কিন্তু বন্ধু ভালোবাসার গল্প বলতে হলে আপনাকে ছোট একটি কাজ করতে হবে, আপনাকে এসএমএস করতে হবে। বন্ধু এসএমএস করার জন্য আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এফ এম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা সেটা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর বন্ধুরা যারা আমি এই মুহূর্তে আমাকে শুনছেন তাদেরকে বলছি অবশ্যই কিন্তু এসএমএস করবেন 16260 এবং ফেসবুকে অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/ঢাকা FM 90.4। আর যারা কমেন্ট করছেন তাদেরকে বলছি বন্ধু অবশ্যই এফএম গুলো লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। আনোয়ার জ্যাক আছেন, কিছুক্ষণ আগে আনোয়ার জ্যাকের কথা বলছিলাম, তিনি লিখেছেন তিনি একজনকে অনেক ভালোবাসেন কিন্তু কিছুতেই বলতে পারছেন না। আনোয়ার জ্যাক তুমি কেন বলতে পারছো না সেটা আমি জানি না, তবে কালকে ফ্রাইডে আছে, খুব মানে ওয়েদারটাও অনেক চমৎকার, গিয়ে চুপি চুপি বলে দিয়ে আসবে, আশা করছি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে। সুমন আছেন আমাদের সঙ্গে, মনির হোসেন দুবাই থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, তিনি লিখেছেন আই লাভ ঢাকা এফ এম অল। থ্যাংক ইউ মনির হোসেন। আর মনির হোসেন সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন যেটা আমার অনেক বেশি ভালো লাগে, মনির হোসেন এত দূর থেকে আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। মাহমুদুল হাসান আছেন আমাদের সঙ্গে, জাকির আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আপু আমি একজনকে দেখলে কেন হারিয়ে যাই, কোথায় হারিয়ে যান বন্ধু? অবশ্যই কিন্তু জানাবেন জাকির, আর হয়তো তার প্রতি আপনি একটু উইক হয়ে যাচ্ছেন, তার জন্য হারিয়ে যাচ্ছেন ফলিং লাভ, তাই না জাকির? অবশ্যই কিন্তু জানাবেন জাকির। ইকবাল মুন্তাসির আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ইমাপু তুমি এত দুষ্ট কেন? আমি আসলে কি দুষ্ট? সেটা আপনার জানলেন কিভাবে মুন্তাসির? অসমাপ্ত হিমু আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আর আদিজুল এইচ এ আর আছেন আমাদের সঙ্গে। আমি কিন্তু জানিয়ে দিয়েছি বন্ধু আপনি কিভাবে আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশে আসতে পারবেন, আমি আবারও জানিয়ে দিচ্ছি বন্ধু, এসএমএস করুন, লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা সেটা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। শারমিন খান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আসাদুল্লাহ ভুইয়া, হাবিব খান সহ আর অনেকেই আছেন, অবশ্যই বন্ধু আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। আর এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানে, গানে বিরতির পর পিছিয়ে সঙ্গে থাকুন। আর 1620 কিন্তু অবশ্যই SMS করবেন, আর ফেসবুক তো আছেই।
বল তুই আমায় ফিরে কোথায় যাবি, বল তুই আমায় ছাড়া কেমনে রবি, বল তুই আমায় ফিরে কোথায় যাবি, বল তুই আমায় ছাড়া কেমনে রবি, তোর আমি আমার মন বন্ধি আছি সারা জীবন, তোরে ছাড়া বাঁচি না, তোর পরাণে আমার মন বাঁধি আছি সারা জীবন, তোরে ছাড়া বাঁচি না, বল তুই আমায় ছেড়ে কোথায় যাবে, বল তুই আমায় ছাড়া কেমনে রবি, তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে, এক জীবনে চুভু হতেই পারে, তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে, যাতারে এভাবে চলে আমি যাচ্ছি পথ ভুলে, বহু দূরে কেউ জানবে না, এভাবে চলে আমি যাচ্ছি এই পথ ভুলে, বহু দূরে কিন্তু জানবে
Yeah.
প্রাণে এক তাই গান বুকের মাঝে ওঠে প্রাণে
বন্ধুরা, আমি তোমাদের এফ এম গুরু এহতেশাম কথা দিয়েছিলাম তৈরি হবে আমাদের এফ এম দোস্তি। অপেক্ষার পালা শেষ হলো বন্ধু, শুরু করতে যাচ্ছি নতুন একদিনের নতুন এক দিগন্তে। এফ এম দোস্তির হাত ধরে তৈরি করবো আমাদের স্বপ্নের লিসনার্স কমিউনিটি, আর সেই এফ এম দোস্তিতে আমার সাথে অংশ নিতে রেজিস্ট্রেশন করো।
আমি আর যে মেঘলা, তোমার এলোমেলো সময়গুলোকে রঙিন করে তুলতে আসছি এফ এম দোস্তি। প্রতি মঙ্গলবার রাত 10:30 ঢাকা এফ এম এর নতুন আয়োজন এফ এম দোস্তি। এফ এম গুরুর সাথে এফ এম দোস্তি শুনতে টিউন করুন ঢাকা এফ এম 90.4।
কিভাবে গ্রামের সুবোধ বালকটি রাজধানীতে হয়ে উঠল দুর্দান্ত এক অজ্ঞান পার্টির দলনেতা।
মাস্টারের সিগন্যাল দেয়, ডাক্তার বয়ান করতে ওঠে, আর তিনজন থাকে বয়ান বাস, মানে বয়ান দিয়ে মামারে খাওয়াইবে, ওষুধটা ভালো খাওয়াইলে পরে তো মামারে অজ্ঞান হয়ে যায়।
শুধুমাত্র টাকার জন্য যখন হতে হয় ঘৃণিত এক যৌনকর্মী।
আমাদেরকে কমিয়ে দেয়, ওনারা বেশি এটাই নিয়ে যায়, কারণ পরিশ্রম আমরা করি, মাঝখান থেকে ওনারা বসে আরামে টাকা আমাদের থেকে মানে সুন্দর হলে তাদেরকে দিতে 1000 করে, আর আমাদেরকে দিতে 500 করে।
বড় ভাইয়ের কথা রাখতে গিয়ে কিভাবে একজন মানুষ হয়ে ওঠে ভয়ঙ্কর বোমাবাজ।
পরে নিয়ে গেলে এক জায়গায়, নিয়ে যাওয়ার পর আমরা দেখাইলো কি বানাইতে হয়। মশলা আছে না, সাদা লাল ওগুলো রাত্রে প্রথমে পিসে নিতে হয়, এই যে বোমা বানানোর যে মশলা বিস্ফোরক, কালো একটা আছে গান পাউডার নাকি, ওইটা খুব রিক্স, কিন্তু ওরা কি করতো শুধু আতঙ্কের জন্য।
অন্ধকারের গল্প, এসব ভয়ঙ্কর আর দুর্ধর্ষ অপরাধীর অন্ধকারের জীবনের গল্প শুনতে টিউন করুন প্রতি রবিবার রাত 10:30।
This track was downloaded from FusionBD.com.
Pranab, Bhalobashar Bangladesh.
ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনা হারা হব আমি মুক্তির গান। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। প্রত্যেকটি প্রাণ ধরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা নিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, যাদের কাছে আমাদের কণ্ঠস্বর পৌঁছে যাচ্ছে, যাদের সাথে ভালোবাসার এই দারুণ স্নিগ্ধতার পরশ পৌঁছে যাচ্ছে, যাদের সাথে তৈরি হচ্ছে ভালোবাসার সেতু বন্ধন, যারাই আমাদের লিসনার্স কমিউনিটির অংশ হয়ে গেছেন, যাদের সাথে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এক চমৎকার আত্মিক সম্পর্কের সাথে আমরা জড়িয়ে পড়েছি, যাদেরকে অন্যরকম এক ভালোবাসার পৃথিবীতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছি বারংবার, যাদের যারা আশান্বিত হয়েছেন বারংবার এই ভালোবাসার বাংলাদেশের কণ্ঠস্বরের সাথে, যারা বারবার চিন্তা করেছেন, বারবার পড়েছেন যখন মুখ থুবড়ে, পরক্ষণে কল্পনা করেছেন যে কোনো একটি জায়গা আছে, কোনো একটি প্ল্যাটফর্ম আছে, কোনো একটি মাইক্রোফোন আছে যেখানে আমাদের কথা বলা হয়, কোনো একটি হেডফোন আছে যেখানে হয়তো আমাদের কথা শোনা হয়, কোন একটি স্টুডিও আছে যেখানে আমাদের ভালোবাসার কথা দারুণ ভাবে অনুরণিত হয়, কোন কিছু কিছু মানুষ আছে যাদের কাছে আমাদের মনের কথা অকপটে বলা যায়, যারা আমাদের সমস্যাগুলোকে নিজের সমস্যা মনে করে প্রতিদিন আমাদের কাছে হাজির হয়। কোনোভাবে আপনাদেরকে মিথ্যে স্বপ্ন দেখানো নয়, মিথ্যা কথার বেশাতি নয়, সব সময় আমরা যে কথাগুলো বলি সেগুলো মনের অন্তস্থ করে একেবারে চমৎকারভাবে এটি ধারণ করবার চেষ্টা করি। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই, অবলীলায় একেবারে চরম বিশ্বাসের সাথে আপনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের রান্নাঘরে যাওয়ার, আপনাদের ড্রয়িং রুমে যাওয়ার, ইভেন আপনাদের বেডরুম পর্যন্ত যাওয়ার পর পারমিশন দিয়েছেন আমাদেরকে। সবকিছুর বিনিময়ে আপনাদেরকে কথা দিয়েছি আমরা, যে কোনো কিছুর বিনিময়ে এই ভালোবাসা
এই মহব্বত, এই টান আপনাদের কাছে আপনাদের জন্য থাকবে। এবং যে পরম মমতা নিয়ে আপনারা আমাদের কথা বলেন, যে সততা নিয়ে আপনারা আমাদের কথা আমাদের কাছে আপনাদের জীবনের কথা উপস্থাপন করে করেন, ঠিক সেইভাবে একই মমতায় একই শ্রদ্ধাবোধ নিয়ে আমরাও কিন্তু আপনাদের কথা শুনি এবং সেই কথাগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রায়ই বলবার চেষ্টা করি যে মিডিয়াতে যা হয় শুধুমাত্র বাংলাদেশে না, গ্লোবাল মিডিয়াতেও সবাই শুধু কনসার্নের কথা বলে, প্রবলেমের কথা বলে। বাট আমরাই প্রথম চেষ্টা করেছি, ধৃষ্টতা দেখিয়েছি যে আপনাদেরকে সাথে নিয়ে কোনো না কোনোভাবে কোনো প্রবলেমকে রিসলভ করা যায় কিনা। আমার মনে হয় যে এর মধ্যে কোনো অহমিকার কোনো ব্যাপার আছে, আমার মনে হয় না এর মধ্যে অন্য কোনোভাবে এই জিনিসটাকে বিশ্লেষণ করবার কোনো সুযোগ আছে। আমাদের উদ্দেশ্য খুবই পরিষ্কার, কোনো না কোনোভাবে সবাইকে সাথে নিয়ে মানুষের পাশে দাঁড়ানো যায় কিনা। এই এই সহজাত চিন্তাভাবনার মধ্যে কোনো বাগাড়ম্বর কোনো ব্যাপার নেই, কোনো রকমের ফেক কোনো ব্যাপার নেই, এটা অতিরঞ্জিত কোনো ব্যাপার নেই। খুব সিম্পল একটা ইকুয়েশন যে মানুষের পাশে থাকার একটি অন্তর প্রচেষ্টা ভালোবাসার বাংলাদেশ। সবাইকে আরেক দফা স্বাগত জানাচ্ছি। এবং ফাইনালি আজকের যিনি হটসিটে যারা অলঙ্কৃত করেছেন তাদেরকে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবো। ইনফ্যাক্ট আমি এক্সাইটেড থাকি এই মুহূর্তটার জন্য যে কাদের পদচারণে উন্মুখ হয়ে থাকবে আমাদের এই ভালোবাসার বাংলাদেশ। আজকে যিনি উপস্থিত হয়েছেন তার কাছে আমি ফিরে যাচ্ছি এখন, স্বাগত জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে। প্রণাম,
আসসালামু আলাইকুম গুরু। আমি মৌটুসি, আমি আজকে আমার ভালোবাসার গল্প নিয়ে আপনাদের কাছে আসছি। ভালোবাসার কথা বলতে আমার জীবন কাহিনী নিয়ে আপনাদের সামনে আসছি।
অনুভূতি কেমন এই যে ভালোবাসার বাংলাদেশের সাথে মানুষের এক চমৎকার রিলেশনশিপ বহু বছরের, ফাইনালি হট সিট আপনি বসেছেন যেটার জন্য মানুষ মুখিয়ে থাকে, আপনার অনুভূতি কেমন হট সিটে বসার পর?
একটু নার্ভাস ফিল করতেছি, কিছু বলতে পারতেছি না।
আমরা আপনার কাছে ফিরে আসবো, আপনার জীবনের কথা শুনবো এবং একদম চাইবো যে শুরু থেকে আপনার জীবনের কথাগুলো আপনি আমাদের সামনে বলবেন। তার আগে কিছু টেক্সট বানিয়ে নি।
জি গুরু, অবশ্যই গুরু। আজকে শুরুতেই যেটি বলতে চাচ্ছি যে মানুষের ভালোবাসা অনেক বড় একটি ব্যাপার, এবং আজকে আমি আসার পর পরই দেখলাম যে মিতু আক্তার মেঘলা এবং তার বড় বোন টঙ্গী থেকে তারা দুইজন এসেছিলেন, এবং তারা কোনোভাবেই যাবেন না, আপনার সাথে দেখা করে তারপর যাবেন। কিন্তু আপনি আস্তে আস্তে 11টা বেজে যায়, তো তাদেরকে আমাদের ভালোবাসার বাংলাদেশের টিম অনেক বুঝিয়ে তারপর পাঠিয়ে দিয়েছে গুরু তাদের জন্য।
অবশ্যই আমি তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞ যে তারা আমার সাথে এইভাবে দেখা করার যোগ্যতা ওই জায়গাতে রেখেছে আর কি, ওই শ্রদ্ধাবোধের জায়গায় রেখেছে। আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের সমস্ত ভালোবাসার জন্য। কিন্তু এ ধরনের ভালো ভালো ঘটনা যখন ঘটে পাশাপাশি আবার প্রচন্ড ভাবে মন খারাপ করিয়ে দেওয়ার ঘটনাও কিন্তু অবারিত ভাবে ঘটে চলেছে। একজন ভদ্রলোক স্টুডিওতে ঢোকার আগ মুহূর্তে আমাকে আটকে দিয়েছিলেন, তিনি বলছিলেন যে তার দুইটা কিডনি নষ্ট, মানুষের কিছু সাহায্য সেটা দিয়ে হয়তো কিছুদিন সার্ভাইভ করেছেন, তারপরে যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে জীবনের একদম অন্তিম মুহূর্তে। কি বলা যায় বলতো, এর প্রেক্ষিতে কি বা বলার আছে? আমি আমার ক্ষমতায় বা কতটুকু, এত নিজেকে অন্তঃস্বাস শূন্য মনে হয় মাঝে মাঝে। আবার মাঝে মাঝে চিন্তা করি মানুষকে আশান্বিত করতে গিয়ে কি পাশে বেশি অন্যায় করে ফেলতেছি, পাপ করে ফেলতেছে কি। মানুষ তো ভাবতেছে যে না, এখানে আসলেই হয়তো কোনো না কোনো ভাবে একটা ওয়ে আউট বেড হতে পারে, যে কোনো প্রবলেমই হয়তো কোনো না কোনো ভাবে সলভ হয়ে যেতে পারে। কিন্তু আসলে কি আমরা পারি এটা? আমাদের কি ক্ষমতা আসলে সেই রকম? আমরা কি অনেক বেশি মানে ক্ষুদ্র না, অনেক বেশি কি আমাদের ক্ষমতা সীমাবদ্ধ না? যেমন এই মানুষটিকে কি বলার আছে, আমি দেখলাম যে তার পা ফুলে গেছে, অর্থাৎ যদি মানে দুইটা কিডনির কারো ড্যামেজ হয়ে যায় একদম অ্যাডভান্স লেভেলে গেলে যে ধরনের পরিস্থিতি হয় সে ধরনেরই পরিস্থিতি তার শরীরের মধ্যে। খুব আফসোস নিয়ে, খুব কষ্ট নিয়ে মানুষটার দিকে আমি তাকাচ্ছিলাম এবং ভাবতেছিলাম যে এই মানুষটি হয়তো কিছুদিন পরে হয়তো এই মানুষটিকে হাত দেখতে পাবো না, বা এই মানুষটির জীবন আমি ভেতরের তার কেমিস্ট্রি গুলো কিভাবে কাজ করতেছে সেই সেই ব্যাপারটা আমি ভাববার চেষ্টা করতেছিলাম। আমি কি আপনাদের কাছ থেকে একটু সময় নিতে পারি?
অবশ্যই অবশ্যই।
আমি আসলে কোনোভাবে মাথা থেকে বের করতে পারতেছি না, আমি ঠিক স্টুডিওতে ঢোকার আগেই ঘটনাটা ঘটেছে, এরকম প্রায় হয়। আজকে কেন জানি মাথা থেকে বের হচ্ছে না। আর নিজেকে যে বললাম যে অপরাধী মনে হয়, যে মাঝে মাঝে আমরা এই ধরনের উদ্যোগ নিই, উদ্যোগ নিতে গিয়ে এ ধরনের কাজ অনেক করা হয় ঠিকই, আবার পক্ষান্তরে চিন্তা হয় যে মানুষের মধ্যে কি আশার অনেক বেশি জায়গা তৈরি করে ফেলতেছে কিনা, যে আশাটা হয়তো পূরণ করবার মতো ক্ষমতা আমি রাখি না। এই ফাঁকে আরেকটু জানিয়ে রাখি, ডক্টর জেরিন এবং ডক্টর রনি ওনারা চলে গেল, তাদেরকে কোনো ফোন নাম্বার রাখা হয়েছিল, হ্যাঁ নাম্বারে ফোন করো। আই এম সরি যে ওনারা এর মধ্যে চলে গেছেন, আমার সাথে হয়তো কথা বলার জন্য বসেছিলেন, কথা বলে ওনারা চলে গেছেন। যে আমি ফোন নাম্বারটা হয়তো আছে, একটু ফোনে কথা বলি, আপনাদের একটু সময় নিয়ে বন্ধুরা, দেন হয়তো যথারীতি আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। ও ডক্টর জেরিনের নামে এর মধ্যে আমেরিকা থেকে আমার এক পরিচিত মানে কলিগ এবং বন্ধু, তার বড় বোন 30,000 টাকা পাঠিয়েছেন। এটা অনেক বড় একটি ব্যাপার, যদি সম্ভবপর কখনো হয় তাহলে হয়তো আমরা চেষ্টা করবো এখান থেকে কিভাবে আমেরিকায় ফোনে কথা বলা যায় শুধু কৃতজ্ঞতা জানানোর জন্য। এবং যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া ছিল ডক্টর জেরিনের, ডক্টর রনি আসছিলেন তার হাজবেন্ড, সে অ্যাকাউন্ট নাম্বারে 30,000 টাকা পাঠিয়েছেন। এটি অনেক বড় একটি খবর, আমরা এটি হয়তো কখনো সুযোগ যদি হয় তাহলে যিনি পাঠিয়েছেন টাকা আমার সেই কলিগ বা আমার বন্ধু তার বোন আমেরিকায় থাকেন, তার সাথে হয়তো কখনো কথা বলে নিব। স্টুডিওতে ঢোকার আগে যে মানুষটির সাথে কথা হয়েছিল বন্ধু, যার একদম জীবনের একদম লাস্ট স্টেজে চলে এসেছেন, দুইটা কিডনি ড্যামেজড, তার সাথে কথা বলতে চাচ্ছিলাম বাট তিনি স্টুডিও থেকে চলে গেছেন, আমি একটু ফোনে কথা বলি তার সাথে এবং তারপর আমরা যথারীতি আজকের অনুষ্ঠানে ফিরে যাব।
আর এই ফাঁকে আমি কিছু টেক্স নিয়ে নিই গুরু, অবশ্যই আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সিফাত আছেন, আরো আছেন আমাদের সঙ্গে নাইম হোসেন, তিনি লিখেছেন আমার মনে হয় ওকে নাইম হোসেন সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন, সাইমন খান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন জাকি, সোনিয়া আক্তার, আসমা আছেন, তিনি লিখেছেন কি বলবো কিছু তো একটা বলতে হবে বন্ধু, মন সাদ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন ইকবাল খান বাবু, জাকারিয়া হোসেন আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ হানিফ আছেন আমাদের সঙ্গে, সাকিবুল ইসলাম শামীম তিনি লিখেছেন গুরুকে সেলুট জানাই, আরো আছেন আমাদের সঙ্গে আওলাদ রায়হান, তিনি নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, ইয়াফি তালুকদার দীপু আছেন, তিনি লিখেছেন আপু তুমি নার্ভাস হয় না, তুমি তোমার মতো করে বলো, অবশ্যই আমাদের আজকে প্রাণা ভালোবাসা বাংলাদেশে অতিথি বন্ধু মৌতুষি আছে আমাদের সঙ্গে আর আমরা শুনবো আজকে তার জীবনের গল্প। আর বন্ধুরা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thakafm90.4 এ, আর কমেন্ট করার সময় অবশ্যই FM গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন বন্ধু, আর যারা 16260 তে আছেন তারা কিন্তু অবশ্যই FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন লিখে আপনি আপনার কমেন্টটি করবেন।
হ্যালো আসসালামু আলাইকুম।
হ্যালো আসসালামু
আলাইকুম। আসসালাম জি, আমি স্টুডিও থেকে বলছি, কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হয়েছিল, আমি আপনাকে খোঁজ করবার জন্য মানুষ লোক পাঠিয়েছিলাম, আপনি অলরেডি চলে গেছেন রাইট?
জি আমরা গুজারাগার আসছি।
আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে ফোনে একটু কথা বলেন, আমি স্টুডিও থেকে ফোন দিয়েছি আপনাকে। ইনফ্যাক্ট এখন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে প্রায় 30-35 লক্ষ মানুষ বা তারও বেশি যারা আমার সাথে কানেক্টেড থাকে তারা এখন সবাই আপনার কথা শুনতে পাচ্ছে এবং আমার কথা শুনতে পাচ্ছে। যথারীতি আজকেও আমি আমার অনুষ্ঠান শুরু করেছিলাম কিন্তু কেন জানি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি স্টুডিওতে ঢোকার পর থেকে আপনার চোখ, আপনার মুখ, আপনার অভিব্যক্তি কোনো কিছু ঠিক ভুলতে পারছিলাম না, বারবার আপনার কথা আমার মনে পড়ছিল। আপনি আব্দুল্লাহ রাইট?
জি।
আপনি আব্দুল্লাহ এবং আপনার বাসা হচ্ছে হোগলা সিংহেগাঁও, এটা কোন কোন জেলা? এটা চাঁদপুর, কুমিল্লা, চাঁদপুর থেকে,
ফরিদগঞ্জ
থেকে, ওখান থেকে আপনি এসেছিলেন এবং
আমি ওখান থেকে আসছি ঢাকা, ভাড্ডাতে থাকি, আমি দুদিন পর পর ডায়ালিসিস করি, বাড়ি থেকে আসার অসম্ভব।
হ্যাঁ, এবং এখানে আপনি আপনার পুরো বৃত্তান্ত এখানে লিখেছেন, আপনি লিখেছেন এখানে যে দুইটি কিডনি ড্যামেজ এবং শেষ মুহূর্তে ট্রিটমেন্ট চলছে কিন্তু আপনার সেই সঙ্গতি নাই যে ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারবেন।
আমি আজকাল 2 বছর আমি অসুস্থ, যারা ডায়ালিসিস করতেছি, দুই বছরের বেশি হয়ে গেছে। আমার দুদিন পর পর ডায়ালিসিস করতে হয়। তো নিজের সম্পদ যা ছিল এক থেকে দেড় বছর পর্যন্ত নিজের সম্পদ দিয়ে চলছি, পরে ছয় মাস মানুষের সাহায্যে চলতেছি এখন বর্তমানে।
আপনার এখন ছেলে মেয়ে কয়জন?
আমার তিনটা মেয়ে।
তিনটা মেয়ে?
আমার তিনটা মেয়ে, বড় মেয়ে অনার্স করতেছে, সে মেজর মেয়ে ক্লাস সিক্সে পড়ে, ছোটটা ছয় বছর মাত্র, স্কুলে ভর্তি করবো এই বছর।
সাথে যিনি ছিলেন উনি কে ছিলেন আপনার?
জি,
আপনার সাথে যিনি ছিলেন উনি কে?
আমার সাথে আমার ওয়াইফ ছিলেন।
উনাকে একটু দেন।
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার স্বামীর কথায় খুব বেশি মনে পড়ছিল প্রোগ্রামে ঢোকার পর। আমার কষ্ট হচ্ছিল যে মানুষটার জন্য কিছু করার সুযোগ হয়তো আমার নাই, এই কারণেই সাথে সাথে আমি লোক পাঠিয়েছিলাম ওনাকে ডাক দেওয়ার জন্য। বাট এর মধ্যে তো আপনারা চলে গেছিলেন, তাই ভাবলাম যে ফোনে কিছু কথা কন্টিনিউ করি। আমরা চাচ্ছি যে যে কোনো ভাবে আপনার স্বামীকে যদি বাঁচানো যেত, এবং আমি এটাও শুনলাম আপনার স্বামীর কাছ থেকে যে তার যে শারীরিক অবস্থা এবং তার যে পারিপার্শ্বিক অবস্থা, তাতে করে এই চিকিৎসা ভার ব্যয় করা বা এটা এটা সামনের দিকে কন্টিনিউ করাটা খুব টাফ যতটুকু আমি শুনলাম। আপনি এখানে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে 02000, মানে 400 আর কি, 02400234129, অগ্রণী ব্যাংক বাড্ডা শাখা, ঠিক আছে। এবং একটা বিকাশ নাম্বার দিয়েছেন 01928604878, এটা আপনারই তো, তাই তো?
জি জি।
বিকাশ নাম্বারটা আপনি একটু বলুন তো।
হ্যাঁ, বিকাশ নাম্বার
আমার বন্ধুরা যদি এই নাম্বারে বিকাশ করে আপনার পাশে দাঁড়ানোর জন্য, তাহলে কি টাকাটা সরাসরি আপনার কাছে পৌঁছাবে? আপনাদের দুইজনের জন্য, আপনাদের পুরো পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক সমবেদনা, অনেক অনেক সমবেদনা আমাদের পক্ষ থেকে জ্ঞাপন করছি। এবং অবশ্যই আমরা আশা করছি যে সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে। এবং আফসোস হচ্ছে আপনার। জি বলুন।
তার কারণে আমি আপনার কাছে আর একবার গেছিলাম, আপনার কথাগুলো আমি শুনি প্রতি বৃহস্পতিবারে শুনি, শুনি না এখন পরে আমি নিজেই আপনার সামনে মনে করেন যে আমি আরো একদিন গিয়ে বইলে আসছি যে আমি একটু গুরুর সাথে দেখা করবো, এই কারণে দশটার পরে আসলে গুরুর সাথে দেখা করা যাবে। হ্যাঁ, এই কারণে আমি দশটার পরে গেছি যে আপনার সাথে একদিন দেখা করে যায়, কিছু সাক্ষাতে কথা বললে হয়তো গুরু বুঝবো, কারণ আপনার কথাগুলো যে মাধুর্য আমাদের কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ, মনে করছিলাম যে আপনার কাছে বললে হয়তো আপনি একটু গুরুত্ব দিবেন, আমাদের আর কোনো রাস্তা নাই বুঝছেন, আমার তিনটা মেয়ে,
আমার তো ক্ষমতা খুব সীমাবদ্ধ, আমি তো চাইলেই সবকিছু করতে পারি না। আমি আপনার কাছে আসার পর আমি অনুষ্ঠান করতে পারিনি, এই জন্য বাধ্য হয়ে আপনাকে আমি না পেয়ে ফোন দিয়েছি, আপনার স্বামীকে না পেয়ে। সমবেদনা পুরো মাত্রায়, আপনি কাঁদতেছেন চোখের পানি, আমারও মনে হচ্ছে চোখ দিয়ে গড়িয়ে পড়বে, একই ভাবে একই কষ্ট আমাকে সমব্যথিত করেছে, কিন্তু সুযোগ কম। প্রতি সপ্তাহে যদি এই ধরনের প্রোগ্রাম করি, অনেকে হয়তো এটাকে অন্যভাবে নিয়ে যাওয়ার চিন্তা করে, অনেক অনেক রকমের কথা বলে, আবার আবার হাজার হাজার মানুষ এই জায়গাতে এভাবে আসতে চায়, কাকে ছেড়ে কাকে সুযোগ করে দিব, এটাও একটা চিন্তার ব্যাপার হয়ে যায়।
গুরু বুঝি, আমি জানি আপনার কাছে অনেকে যায়, কিন্তু গুরু আমাদের কোনো উপায় নাই, আমাদের মানে আর্থিক অবস্থা সব দিক দিয়ে আমাদের করার মতন ইনকাম করার মতন একটা টাকা আমার রুজি নেই কারো কাছ থেকে। হ্যাঁ, মেয়েরা ছোট, কিন্তু মেয়েদের চাইছিলাম কোথাও একটা কোনো কাজে কামে দিতে, কিন্তু তেমন পরিস্থিতি একটা পাই না কিছু।
এই নাম্বারটা যেহেতু আমি আরে বললাম, এই জন্য হাতে নাম্বারে অনেক ফোন আসবে, সাবধানে থাকবেন। অনেকেই তো ভালো মন নিয়েই ফোন দিবে, অনেকে হয়তো খারাপ মন নিয়েও ফোন দিতে পারে। তো বিকাশের জন্য বাধ্য আমাকে নাম্বারটা বলতে হলো, নাম্বারটাও সেভাবে মেনটেন করবেন যেহেতু অন ইয়ারে নাম্বারটা বলেছি। আমি আমার আসলে অন্য কিছু করার নাই, সামিন আমার উপায় ছিল না, তাই বাধ্য হয়ে ফোন দিয়েছি। এবং বন্ধুদের কাছে আমি আমার রিকোয়েস্টটা পাঠাচ্ছি যে যেভাবে পারেন প্লিজ মানুষটির পাশে এসে দাঁড়ান, কারণ স্বামী এবং তিন মেয়ে সকন্যা সন্তানকে নিয়ে এই যে মানুষটি, আপনি কিন্তু আশা ছাড়বেন না শারমিন। আমার প্রশ্ন যদি আপনার মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ থেকে থাকে, আমি অনুরোধ করবো আপনি আশা ছাড়বেন না, আপনি ফাইট করবেন।
আমি আশা ছাড়ি না, আমি অনেক চেষ্টা করি, অনেক চেষ্টা করি, আমি আশা নিয়ে আমি সব কিছু শেষ করছি, মনে করছি ভালো করতে পারবো, কিন্তু লাস্ট মানে আমি হাল ছেড়ে দিতে
পারবো না। আপনি হাল ছাড়বেন না, আপনি হাল ছাড়বেন না শারমিন। আপনি যে মুহূর্তে হাল ছাড়বেন, তিনটি প্রাণ আপনার উপর ডিপেন্ড করতেছে, এবং আমি বিশ্বাস করি আল্লাহ অবশ্যই পক্ষপাত দুষ্ট নন, তিনি অবশ্যই আপনার পাশে থাকবেন এবং আপনাকে সাহায্য করবেন, যাতে করে আপনি আপনার তিন সন্তানকে নিয়ে পৃথিবীতে সার্ভাইভ করতে পারেন। আপনি আমাকে কথা দেন, কোনোভাবে আপনি হাল ছাড়বেন না, ঠিক আছে? এখন কোথায় দাঁড়ানো
গুরু? যদি মানে চাইছিলাম কথাগুলো আপনারা সামনে সামনে বলতে, কিন্তু
সুযোগ পাবো না, আমি জানি আমি সুযোগ পাবো না, জানি বিধায় কিন্তু এই চান্সটা আমি নিয়েছি শারমিন, আমি জানি যে আমি সুযোগ পাবো না, তাই আমি ফোনেই সুযোগটা নিয়ে বসেছি, কারণ আমাকে আমি চাইলেই সবকিছু আসলে করতে পারি না, তার জন্য আমি ফোনে এই সুযোগটা নিয়েছি। আপনার স্বামী আব্দুল্লাহ ওকে আমার সালাম জানাবেন, এবং যে জায়গায় দাঁড়িয়ে আছেন হয়তো একদম অন্ধকার কোনো জায়গা, প্রচন্ড ঠান্ডা, আশপাশে লোক নাই, ধরে নেন এই লোকগুলোর মধ্যে আমার মতো অনেক মানুষ আছে যারা আপনাকে ভালোবাসে।
এই কিছুদিন আগে স্ট্রোকের আইসিইউ তে ছিল, অনেক কষ্টে আইসিইউ থেকে আমি বের করছি, মানে এখন আমি মনে করেন কোনো পথ না পাই, উনি নিজে বলতেছে আমি তোমার সাথে যাব। আজকে আমি ডায়ালিসিস করাই আনছি, একটু শরীর আরো ব্লাড দিছি, শরীরটা ভাল লাগছে, হয়তো আমি তোমার সাথে যাব। তুমি একলা যাইয়ে তোমার হয়তো কে কি বলে বা কিছু,
মানুষের ভাগ্য খুলে যায় সে কারণে হয়তো এতগুলো মানুষ তাকে ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে গেছে এই রাত্রে। আমি নিজেও আমি আর তার অভিব্যক্তি, তার মুখের যে অবয়ব, তার চোখের যে ভাষা, আমি কোনোভাবে অ্যাভয়েড করতে পারিনি, তাই প্রোগ্রামের কথা ভুলে গিয়ে এই মানুষটিকে ফোন দিয়ে বসেছি। তাকে বলেন যে আমরা সবাই তাকে অনেক ভালোবাসি, এবং তাকে আশ্বস্ত করে নেই বলে যে জীবনের শেষ দিনগুলো সে যেন এটা বুঝে যায় যে তাকে ফিল করার, তাকে নিয়ে ভাবনা ভাবার, তাকে নিয়ে ভালোবাসার অনেক মানুষ আছে। এবং নাম্বারটা আরেকবার বলছি, 01928604878,
01928604878।
এভাবেই চলতে থাকবেন, আল্লাহ ভরসা কোনো একদিন হয়তো পরিপূর্ণ ভাবে আমরা নিজেদের পায়ে শক্ত করে দাঁড়াতে পারবো। আপনি আমাকে কথা দিয়েছেন শারমিন যে হারার আগে কখনোই হারবেন না, কারণ তিনটা মানুষ আপনার পুরো পরিপূর্ণভাবে আপনার উপর নির্ভর করে আছে, আপনার তিন কন্যা সন্তান, ঠিক আছে? আপনাকে
বিদায় নিচ্ছি। দেখছেন কিন্তু আমার বাচ্চা কয়টা দেখলে আপনার আরো মায়া হইতো।
মায়া আমার এমনি হয়েছে, আমার সুযোগ খুব কম শারমিন, এই কারণে হয়তো আমি ফোনে নিয়ে নিয়েছি যাতে করে কোনোভাবে আপনার পাশে যদি দাঁড়াতে পারি। একজন মানুষও যদি কাল সকালে কন্ট্রিবিউট করে 01928604878 নাম্বারে, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। আজকে রাতে আমি ঘুমাতে পারতাম না, এই মানুষটার সাথে আমি যদি কথা না বলি অনুষ্ঠানটা কন্টিনিউ করতাম, আমার মাথা থেকে কোনোভাবে বের হচ্ছিল না। আপনার বিকাশ নাম্বারটা 01928604878। আল্লাহর দোহায় লাগে, যার যেমন ক্ষমতা থাকে প্লিজ আপনারা কন্ট্রিবিউট করুন, কারো স্বপ্ন বাঁচাতে সাহায্য করুন, স্রষ্টা হয়তো আপনার স্বপ্ন বিনিময়ের দায়িত্ব নিজ হাতে তুলে নেবেন। আজ বিদায় নিচ্ছি শারমিন, এই ভরসা রেখে যে পৃথিবীর সাহসী কিছু মানুষের একজনের সাথে আমি কথা বললাম যে চরম বিপদের মধ্যেও নিজের আস্থা, নিজের আত্মবিশ্বাস হারাবে না, শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে যাবে পৃথিবীতে এই আস্থা ও বিশ্বাস রেখে।
আমি এই রোগী নিয়ে চালানের কারণে দেশের থেকে সবাই বলে যে তুই কারণে এতদিন থেকে পয়সা আছে না, এতদিন পয়সা থাকতে পারতো না।
পূর্ণ নারী আপনি, সতী নারী আপনি, সত্যিকারের প্রতিব্রতা মানুষ একজন আপনি, আজকের দিনে এ ধরনের মানুষ, এ ধরনের ভালোবাসা প্রবণ মানুষ, ভালোবাসায় পাগল হওয়া মানুষ খুব কম দেখা মেলে। আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনার সংসারের পাশে দাঁড়াক, সবাই মিলে আপনার ভালো থাকুন সে প্রার্থনা রেখে আজ বিদায় নিচ্ছি শারমিন। আবার কখনো কথা হবে বা দেখা হবে প্রত্যাশায়। আপনার নাম্বার 01928604878, 01928604878, 01928604878, 01928604878, বিকাশ নাম্বারে যে যেমন পারেন কন্ট্রিবিউশন করুন বন্ধু, যাতে করে এই মানুষটির পাশে এসে দাঁড়ানো যায়। বিদায় নিচ্ছি শারমিন, ভালো থাকবেন।
আর গুরু, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মিরপুর DOHS এর CST মার্কেট টেসের কামাল, কবির, রাশেদ, মনির এবং শাহিন, এবং কফি গ্লোরি টেসের মিস্টার তারেক, মুস্তাফিজ, আমিন এবং বাবর আছেন আমাদের সঙ্গে।
থ্যাংক ইউ সবাই পক্ষ থেকে, এবং তারা বলতে চেয়েছেন যে আমরা এই মানুষগুলির পাশে আছি এবং যতটুকু সম্ভব তারাও কন্ট্রিবিউট করতে চেয়েছেন, এবং আমি আমি খুশি হয়েছি এই ধরনের কাজের সাথে সাথে নিজেদের পক্ষ থেকে রেসপন্স দেওয়ার জন্য। আরো বন্ধুরা কি বলছে কিছু ইনফরমেশন নিয়ে, আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি আজকের অতিথি বন্ধুর কাছে, তাদের কাছে হাত ধরে সময় চেয়ে নিয়েছি, আমি এক্ষুনি ফিরে যাবো তাদের কাছে।
হোসেন আহমেদ আছেন আমাদের সঙ্গে, রাজু আহমেদ লিখেছেন আল্লাহ ভরসা, মোহাম্মদ সুজন আলী আছেন আমাদের সঙ্গে, আরো আছেন সজিবুল হাসান, রাহুল মুস্তাবর আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন প্রতিটা মানুষ যেন সাহায্য করে। অবশ্যই আশা করছি বন্ধু এই মুহূর্তে যারা শুনছেন আমাদেরকে অবশ্যই চেষ্টা করবেন সাহায্য করার। সিদ্দিকুর রহমান আছেন, তিনি লিখেছেন তার বাবাও একজন ডায়ালিসিস রোগী ছিল, 4 বছর হয় তিনি তার বাবাকে হারিয়েছেন। আকাশ পারভেজ আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ মুস্তফা খান আছেন, আরো আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ আসিফ এলাহি, আরো আছেন তুহিন আহমেদ জনি, তিনি লিখেছেন নাম্বারটা আবার যদি বলতেন,
শেষবারের মতো নাম্বারটা আরেকবার বলছি, বিকাশ নাম্বার 01928604878, যে মানুষটির সাথে ফোনে কথা হলো তার বিকাশ নাম্বার 01928604878। আমরা আপাতত এই মুহূর্তে আমরা ট্রান্সফর্ম করতেছি আজকে যথারীতি অনুষ্ঠানের দিকে, এবং সরি ডিয়ার যে আমি পারমিশন নিয়ে আসলে আমি প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারছিলাম না, মানুষটিকে দেখেই মনে হচ্ছিল যে একদম এক্সট্রিম লেভেলে চলে গেছেন, এবং হয়তো খোদায় ভালো জানেন যে উনি কতদিন বাঁচিয়ে রাখবেন, তাকে খারাপ লাগতেছিল যে মানুষটি হয়তো দেখতে পাবো না কখনো আর, এই অপরাধ বোধ থেকে হয়তো ফোন দিয়ে বসেছি। আপনাকে আরেকবার ফর্মালি স্বাগত জানাই, এবং আমার মনে হয় আপনি এখন ধাতস্থ হয়েছেন, রাইট? এখন তো প্রাণ খুলে কথা বলা যায়, আমি তো এটা তো আপনাদের প্রাণের স্টুডিও, রাইট? এখানে তো প্রাণের স্পন্দন চারিদিকে, এখানে তো ভালোবাসার বৃষ্টি হয়, এখানেই তো আমরা প্রাণ খুলে কথা বলি, এখানেই তো মন উজাড় করে রাখি কিভাবে মানুষের সাথে মানুষের ভালোবাসা হয় সেই কেমিস্ট্রি গুলো কাছ থেকে দেখবার জন্য, এখানে তো মানুষ মানুষের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার মানসিকতা রাখে, কত ঘটনার সাক্ষী এই স্টুডিওটা, সেখানে তো প্রাণ খুলে কথা বলতে গেলে আমার মনে হয় না যে কোনো কিছুর প্রয়োজন পড়ে, রাইট? শুরু করুন আপনার জীবনের কথা আপনার মতো করে, একদম ছোটবেলা থেকে শুনবো।
জি, আমি মৌটুসি, আমার বাসা হচ্ছে মাগুরাতে, আমার 2 বোন, আমাদের কোনো ভাই নাই, বাবা বিজনেস করেন, আমরা ফ্যামিলিতে 4 জন। আমার ছোটবেলা লেখাপড়া মাগুরাতে করছি, পরে আমার খালুজান সে শ্রীপুর খাওয়ারপাড়া হাই স্কুলে হেডমাস্টার ছিল, পরে আমার ভাইয়া মানে খালামনের একটা ছেলে একটা মেয়ে থাকার কারণে ভাইয়া বাইরে লেখাপড়া করতো, আপু বাইরে লেখাপড়া করতো, বাসায় তাদের দেখা মতো কেউ ছিল না বলে পরে আমার আব্বা আম্মুকে বলে আমার কথা, পরে আমি তাদের কাছে চলে যাই। ক্লাস 6 থেকে আমি খাওয়ার পাড়াতে, সেখানে আমার খালুজান হেডমাস্টার ছিল, পরে সেখানে ক্লাস 6 থেকে ভর্তি হই, পরে সোহানের সাথে আমার দেখা হয়, মানে কেউ কাউকে চিনতাম না। ক্লাস 7 থেকে আমরা পিকনিকে যাই, সাগরদাঁড়ি, যশোর সাগরদাঁড়িতে পিকনিকে যাই, তা আমাদের 52 সিটের গাড়ি ছিল, আমরা 65 জন যাই, সেজন্য মানে বাসের সিট
হয়নি, মেয়েদেরকে বসাইছে প্রথমে, পরে যাদের ছেলেদের জায়গা হয়নি পরে মাঝখানে বেঞ্চ দিয়ে ছেলেদেরকে বসানো হয়েছে, পরে ও আমার পাশে বসছে। আর ওর ছোট বোন যার নাম মুন্নি, সে আমার অনেক ভালো একটা ফ্রেন্ড ছিল, মানে অসম্ভব ভালো একটা ফ্রেন্ড ছিল। আমি তখনও জানতাম না যে ওর ভাইয়া এটা, তো ও যায় পিকনিকে পাশাপাশি বসেই যায়, কিন্তু দুজন দুজনকে চিনতাম না। পরে পিকনিকে যাই, যে ভাইয়া দেখি ছবি টবি তুলতেছে, পরে ভাইয়াকে বলি যে ভাইয়া আমাদের, আমরা দুইটা ফ্রেন্ড যাই, আমি আর অ্যানি, আমাদের সেভেন থেকে আমরা দুইজনই যাই। পরে ওকে বললাম যে ভাইয়া আমাদেরকে একটা ছবি তুলে দিবেন, তা বলতেছে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই। পরে ছবি তুললাম, আমাদেরকে মনে হয় একটা ছবি উঠাই দিল, তারপরে ঘুরলাম, ওইখানে ঘুরে আসলাম, আসার পরেও ও আমার পাশেই বসছে। পরে দেখে আমার জন্য চিপস, তারপরে বড়ই কিনে নিয়ে আসছে, পরে আমাকে দিছে। দেওয়ার পরে তখনও ভাইয়ের নামটা জানতাম না যে ভাইয়ের নামটা কি, পরে জিজ্ঞেস করছি ভাই আপনার নামটা, তো বলতেছে জি। তারপর বলছে ওর কুতুবুল্লাহ, মানে ওর এটা হচ্ছে ওর সার্টিফিকেটের নাম। পরে আমরা সবাই খাপানো শুরু করলাম সেই নাম থেকে, জি কুতুবুল্লাহ বলে ওকে খেপাইতাম আমাদের ক্লাসের সবাই। পরে বলতেছে তুমি কি মুন্নিকে চেনো, তা বলতেছি হ্যাঁ চিনি, বলতেছে আমি ওর দাদা। পরে জানতে পারলাম যে ওর দাদা। পরে আমি যখন ক্লাস এইটে, তখন মুন্নি আমাকে বলল যে আমার দাদা তোকে পছন্দ করে, তো তোর কি মতামত? তখন আমি কিছুই বলি নাই, আমি মাথাটা নাড়াই চলে গেছি। বলছে যে, বলতেছে তুই কি আমার দাদাকে ভালোবাসিস, পছন্দ করিস? তখন মাথা নাড়াই চলে গেছি যে হ্যাঁ করি। পরে তখন তো মোবাইলের এত প্রচলন ছিল না, পরে চিঠি লিখতাম, ফার্স্ট টাইম আমাকে চিঠি লেখে ইঁদুর, তারপরে কেঁচো, তেলাপোকা এইসব বলতো, আমিও এক একটা কথা বলতাম ওকে। বলার পরে ওর হচ্ছে চিঠি লেখার পরে, ও একদিন আমার ছোট বোন ওর কাছে, মানে চিঠিটা ব্যাগে রাখছিলাম, পরে ও ব্যাগ থেকে বের করে সবাইকে দেখাইছে। দেখানোর পরে বলতেছে দেখো আপুর কাছে জানি কে চিঠি লিখছে, তুমি তোমরা দেখো। পরে সবাইকে দেখানোর পরে, তখন ছোট থাকার কারণে বিষয়টা কেউ মাথায় ঢোকাই নাই, পরে বলছে সবাই ভয়টাই দেখাইছে যে টেম টেম করো না, কথা কথা বললো না, কে ফেলে কেমন হবে না হবে। পরে রিলেশনটা ভেঙে যাই, আমি ভেঙে দেই। তারপরে আস্তে আস্তে আমার পরীক্ষা আসলো, পরীক্ষা দিল, এসএসসি পরীক্ষা দিল, পরেও পাশ করলো, গিয়ে কলেজে ভর্তি হইলো। পরে পড়ালেখা করতো না, টেন করার পরে একদম উদাসী হয়ে গেছে, লেখাপড়া করতো না। পরে 42 দিন পরে ও ইন্টার পরীক্ষা দেয়, তখন আমাদের রিলেশনটা ব্রেক আপ হওয়ার কারণে ওর রেজাল্ট খারাপ হয়ে যায়, কেমিস্ট্রিতে ওর রেজাল্টটা খারাপ হয়। ও মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু আমার জন্যই ফেল করে যায়। পরে পরীক্ষা দিলাম আমিও, পরে আমার একদিন পরীক্ষার সময় ওর সাথে দেখা হয়, তো আমার মনে হয় যে ওই যখন আমি বেরোই, ওর মানে আমার বান্ধবী ও ছোট বোনের জন্য দাঁড়াইছিল, ও আর ওর ভাইয়া, তখন ওর সাথে আমার চোখে পলক পড়ে যে ও দাঁড়ায় আছে। পরে কেউ কারোর সাথে কথা বলতাম না, স্কুল লাইফে আমার খালুজান হেডমাস্টার থাকার কারণে ওর বোনের সাথেও কথা বলতে দিত না, মানে লোকজন সবাইকে বলে রাখছিল যে ওর সাথে কথা বললে তুমি, কিন্তু সোহানকে, কিন্তু মানে সে থানা সভাপতি থাকার কারণে তার একটু প্রভাব ছিল, সে বলতো যে তুমি কিন্তু সোহানকে হারাবা। আর পরে সেকেন্ড টাইম ওর সাথে আবার আমার রিলেশন হয়, হওয়ার পরে ওর বোনকে, বোনের সাথে আমার কথা বলতে দিত না, পরে আমি আমার মামা বাড়িতে যাই, আমার মামা বাড়িতে কুস্তি আই, তা আমার মামাতো বোনের ফোন দিয়ে ওকে ফোন দেই। আমার মামাতো বোনই ওকে সাথে কথা বলে, ফার্স্ট টাইম কথা বলে, বলে তুমি কি আমার সাথে প্রেম করবা? আমার মামাতো বোন বলে, পরে বলছে হ্যাঁ করবো না কেন? তা বলছে তুমি মৌটুসি নামে কাউকে চেনো? তা বলতেছে হ্যাঁ চিনি। তা বলতেছে তুমি মৌটুসি কে ভালোবাসো? বলতেছে হ্যাঁ আমি ওকে খুব ভালোবাসি। তা ওর সাথে আমার একটু কথা বলে দিতে পারবেন? তা বলতেছে হ্যাঁ পারবো। আর আমার মামাতো বোনের সাথে কথা বলে, আমার সাথে তারপরে কথা হয়, কথা হওয়ার পরে আস্তে আস্তে আবার রিলেশনটা আবার জোড়া লাগলো। পরে বাসায় আসলাম, ওইখান থেকে আবার জেনে গেল আমার বাসা থেকে যে ওর সাথে আবার কথা বলা শুরু করছি। পরে বাসায় আসলে আমি আমার বড় খালার কাছে থাকতাম, তো বড় খালা মানে অনেক তৎকাল শুরু করে তখন, মানে ধারণা করা যাবে না, কথায় কথায় শুধু খোঁটা দিত। মানে এমন একটা দিন ছিল না যে আমি না কেঁদে ভাত খাইতাম। পরে 3-4 বার সুইসাইডও করতে গেছি, কিন্তু আল্লাহ পাক জানি না কেন আমাকে গ্রহণ করে নাই। পরে একদিন মানে এত কথা বলছে যে আমি সেদিন সারাদিন কাঁদছি। ওর বোন মানে আমার বান্ধবীও দেখছে যে আমি ক্লাস করতে পারিনি, কথা মানে এত পরিমাণ কাঁদতেছি, সেদিন সারাদিন কাঁদছি আমি। পরে ও যখন জানতে পারে যে এই কথার কারণে কান্নাকাটি করছি, তার মাঝে আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে কথা বলা শুরু করি, যাতে ওর বোন আমাকে খারাপ মনে করে, যে তার কাছে যে বলে যে তুই যাকে প্রেম করিস, যাকে ভালোবাসিস, সেই মানুষটা দেখ কত খারাপ। আমার আর একটা ফ্রেন্ড ছিল মীরা, ওকে বলছি যে আমি চাই যে আমাকে অনেক খারাপ ভাবুক, ও আমার লাইফ থেকে সরে যাক, আমার জন্য লাইফটা যাতে নষ্ট না হয়ে যায়, আমি সেটাই চাই। পরে তো কি ভাবছে আমি জানি না, মোহিনী কি ভাবছে আমি জানি না। তো পরে আমি অ্যাপেন্ডিক্সে অপারেশন করি, আমার খালা মানে আমার এমন ভাবেই টর্চার করতো। অ্যাপেন্ডিক্সে অপারেশন করার পরে আমার ডাক্তার বলছিল 2 মাসে তুমি রেস্ট করবা, তা 15 দিন হয়েছে। আমার খালা মানে বলতেছে যে অ্যাপেন্ডিক্সের অপারেশন তো 3 দিনেই মানুষ সুস্থ হয়ে যায়, মানুষ সিজার করলে তো 2 দিন পরের থেকেই কাজ শুরু করার, তোমার 15 দিন হয়ে গেছে তুমি কাজ শুরু করতে পারবো না? সকালে ঘুম থেকে উঠতাম, খাওয়া দাওয়া, তাদের খাওয়া দাওয়ার প্রিপারেশন, রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, সবকিছুই করতাম, কিন্তু তারপরেও মানে তার মন রক্ষা করার চেষ্টা করতাম যে সে আমার কোনো কখনো খুদ ধরতে না পারে, আর কখনো বাজে কথাগুলো আমাকে কখনো না বলতে পারে। আর শুধু মনে হতো যে আমাকে এত কথা শোনানোর চেয়ে যদি আমাকে মারতো তাহলেও হয়তো সহ্য করতে পারতাম।
যা যা কথা বলতো সব সোহানকে উদ্দেশ্য করে?
হ্যাঁ,
খোঁচা দেয়া কথাবার্তা।
জি, আর তখন ওই স্টুডেন্ট ছিল, তো পরে ও মানে আমাকে বিয়ে করার জন্য মানে পাগলের মতো হয়ে যায়। ও অপারেশন করলো, মানে আর্মি পুলিশ যে কোনো চাকরি ওর তখন দরকার ছিল আমাকে ওর কাছে নিয়ে যাওয়ার জন্য, যে আমি এত কষ্টে আছি। পরে ও নাকে অপারেশন করলো, পায়ে অপারেশন করলো, আর্মিতে দায় ছিল, তারা বললো আপনার নাকে এবং হাতে পায়ে প্রবলেম আছে সেজন্য অপারেশন করলো। পরে জানাজানি হওয়ার পরে আবার রিলেশন ব্রেক আপ হয়ে গেল। পরে লাস্ট টাইম আবার নতুন করে রিলেশন জোড়া হইলো। হওয়ার পরে মানে তখন আমি এসএসসি পরীক্ষা রেজাল্ট খারাপ করি, তখন সবাই বলে যে তুমি ওর জন্য রেজাল্টটা খারাপ করছো। পরে রেজাল্টের পরে আমি আবার ওর সাথে কথা বলা শুরু করলাম। করার পরে ওকে বললাম যে তুমি যে কোনো মূল্যে আমাকে এখান থেকে নিয়ে যাও, আব্বু আম্মু নিতে পারে নাই মান সম্মানের ভয়ে, যদি আমি এখান থেকে নিয়ে যাই মানুষ মেয়েকে বিয়ে দিতে পারবো না, যে এখান থেকে কেন নিয়ে আসলে, কি জন্য নিয়ে আসলে। পরে ওর একটা ছেলে ও মানে ফোনে আমাকে হুমকি দেওয়া শুরু করে যে আমার সাথে প্রেম না করলে তোমাকে কিন্তু আমি তুলে নিয়ে যাব। পরে সেই ছেলেটা মানে আমাদের সাথেই পড়তো, ছেলেটা পড়ার পরে এখন ওই ছেলেটার ফাদার ডেকে আমার খালুজান যেহেতু প্রভাব ছিল তার একটু ছেলেটার ফাদারকে ডেকে অনেক কথা কথা বলার পরে ছেলেটা বলে তোকে আমি একদিনের জন্য হলেও বিয়ে করব, তোকে তুলে নিয়ে যে বিয়ে করে তারপরের দিন তোকে আমি ছেড়ে দিব। পরে এলাকার সবাই আমাদের ওইখানে আমার একটা পাশের বাসার আপুর বিয়ে দেওয়া ছিল সে সবাইকে বলছে এলাকায় যে বলছে যে মৌটুসি নাকি বের হয়ে গেছিল, সেই ভয়তে আরো আব্বা আম্মু নিয়ে আসতো না যে মেয়েকে নিয়ে আসলে হয়তো বিয়ে দিতে পারবো না, সেজন্য যত কষ্টই হোক ওইখানে থাকলে ভালো হবে। পরে ওর সাথে লাস্ট টাইম দেখা হইলো, তখন আমি আমার আম্মুর সাথে মানে সেদিন আমি সুইসাইড করতে গেছিলাম, পরে আমার খালামণি ফোন করে বলে তোমার মেয়েকে তুমি নিয়ে যাও যদি মারা যায় তখন তো আমার আমি কিছু করতে পারবো না, তো তোমার মেয়েকে নিয়ে যাও। পরে নিয়ে যাই ওকে ফোন করলাম যে আমি বাসায় চলে যাচ্ছি, পরে ও বীজ ছিল সেই বীজের উপরে বসেছিল, পরে আমি আমার আম্মুর সাথে যখন ট্যাক্সিতে যাই ও হাতটা উঁচু করে তখন আমিও বলি যে আমি চলে যাচ্ছি। পরে বাসায় গেলাম, যাওয়ার পরে আবার জানতে পারলো যে ওর সাথে আমি কথা বলি ফোনে কথা টথা বলি, পরে আব্বু প্রচুর মারলো মানে সে দাগগুলো হয়তো এখনো আমার শরীরে আছে, প্রচুর মারধর করার পরে তারপরে আমি বলছি যে আব্বু বলতেছে কেন রে বিয়ে করবা, তখন মিথ্যা কথাই বলা লাগছিল যে আমি আর ওর সাথে সবকিছু হয়ে গেছে আমি ওরে ছাড়া বাঁচবো না, আমার ওকে বিয়ে করতেই হবে। তারপরে আব্বু বললো ঠিক আছে তুমি যে ছেলেটাকে এত ভালোবাসো দেখো সে ছেলেটা তোমাকে কতটা ভালোবাসে, অবশ্য আমাকে অনেক ভালোবাসে আমি জানি, আমাকে অনেক ভালোবাসো কোনো মূল্যেই আমাকে ছাড়বে না। পরে ওর তখন ডেঙ্গু হয় আমি জানতাম না, আমার সিটি সেল ফোন থাকার কারণে ওর তখন ওর যে সেল ফোনটা ছিল তখন ওটা ও বিক্রি করে দেয় ও সিটি সেল কেনার জন্য, আর তখনই ও মানে অসুস্থ হয়ে পড়ে, ওর ডেঙ্গু জ্বর হয়, ডেঙ্গু জ্বর হয়। তারপরে বাসা থেকে আমার ফোন দিল, ফোন দেওয়ার পরে আমার বলতেছে দেখো তোমার তুমি যে সেলটাকে এত ভালোবাসো দেখো সেই সেলটা তোমাকে কতটা ভালোবাসে। পরে আমি ওকে অনেকবার ট্রাই করছি, ওর ফোনটা বিক্রি করে দেওয়ার কারণে ওর ফোনটা অফ ছিল, পরে আমি ভাবছি যে ও ফোনটা অফ করে রাখছে কেন, আমার সাথে কথা বলবে না কেন, কি তাহলে সত্যি আমাকে ভালোবাসে না। পরে ওর চাচার কাছে নাম্বার জোগাড় করে চাচা বলতেছে তখন হসপিটালে ছিল অ্যাডমিট, ওকে মাগুরা থেকে মানে ডাক্তাররা ওকে ফরিদপুরে ছেড়ে দিছে যে আমরা ওর কোনো ট্রিটমেন্ট এখানে করতে পারবো না, পরে ফরিদপুরে নিয়ে গেছে মানে ও তখন মৃত্যু শয্যায় এক কথায় বলতে গেলে, কিন্তু আমি কিছুই জানি না। পরে ওর চাচার সাথে আমার আব্বু কথা বলে আমি বললাম চাচা শোনের সাথে আমি একটা বার কথা বলতে চাই, তা বলতেছে না ও তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, আমার পাশে বসে আছে, ও বলছে যে তোমার মতো মেয়ের সাথে ও কোনো সম্পর্ক রাখবে না। তা বলছে ঠিক আছে ওকে একটা বার ওর কাছে দেন আমি ওর সাথে একটু কথা বলি, বলতেছে না ও তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। পরে আব্বু বলে দেখছো তোমাকে যে ছেলেটা এত ভালোবাসে সে চাচার ভয়ে তোমার সাথে আর কথা বলতে চাচ্ছে না। পরে তখন নিজেও ভাবলাম যে আসলে ও যদি চাচার পাশে বসেও আমার সাথে কথা না বলতে চায় না তখন তো আমাকে ভালোবাসে না। পরে রেজাল্ট খারাপ কারণে বললো যে ভালোভাবে লেখাপড়া করো, লেখাপড়া শুরু করলাম মানে আমার খালামণির কাছে আবার যাইতে হলো, সে তখন তার কথার মাত্রাগুলো আরো দ্বিগুণ বেড়ে গেল আমার সাথে, খারাপ ব্যবহার করার একটা মানুষের সাথে যে একটা মানুষ কতটা খারাপ ব্যবহার করতে পারে আমি ধারণার বাইরে। পরে বলতেছে আমার বাড়িতে থাকতে গেলে ভালোভাবে থাকতে হবে, যদি ভালোভাবে থাকতে পারো থাকবা, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। আব্বা আম্মু তাদের সম্মানের কারণে আমাকে নিতে পারে নাই, তখন নিজেরকে এত অসহায় মনে হইতো যে ছেলেটাকে এত ভালোবাসতাম সেই ছেলেটাও পরে আমাকে ছাদে ডেকে নিয়ে গেল খালো জান। নেয়ার পরে বলতেছে তুমি তো জানোই যে আমি কতটা প্রভাব, আমার যতটুকুই হোক প্রভাব আছে ওকে মারতে, কিন্তু আমার এক মিনিটও সময় লাগবে না। তা তুমি যদি ওকে ভালোবেসেই থাকো তাহলে ওকে তোমার ছেড়ে দিতে হবে ওকে ভালো রাখার জন্য, আর প্রকৃত ভালোবাসা মানে তো ত্যাগ। তারপরে আমাকে কোরআন শরীফ ছাইলো যে তুমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবা না, ওর সাথে সম্পর্ক রাখলে কোরআন তো জানোই যে কোরআনের উপরে আর কোনো কিছু নাই, তো তখন বাধ্য হয়ে ওকে ছেড়ে দিতে হলো। পরে আমি প্রাইভেট পড়তে যাইতাম, তখন ওর ফ্রেন্ডদের কাছ থেকে জানতে পারছে যে আমি এই রাস্তা দিয়ে প্রাইভেট পড়তে যাই। পরে ও আমার সাথে কথা বলতে যাই, অনেকবার কথা বলার জন্যই করে, কিন্তু আমি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি, আমার কিছু করার নেই, আমি অসহায় হয়ে পড়ছি যে ওর সাথে আমি কথা বলবো, কথা বলতে পারি নাই। পরে ও আমাকে বলতেছে তুমি আমার সাথে একটা বার কথা বলো, তুমি আমারকে যতটুকু ভুল বুঝছো সেটা তুমি বুঝো না, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। পরে ও যখন ও একদিন আমার মানে আমি পড়ে আসতেছি, ও যখন পিছনে আসে তখন আমি ভাবছি যে ও পিছনে আসতেছে কে যদি দেখে ফেলে, খালুজানকে কমপ্লেন করলে ও আরো বেশি বেশি ওকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে। পরে আমি খালুজানকে ফোন করছি যে সোহান তো আমার সাথে কথা বলতে চায়, তা বলতেছে ঠিক আছে তুমি বাসায় চলে যাও, ওকে আমি দেখতেছি। পরে আমি জানতাম না যে সে পরে ওকে ওকে ধরানোর জন্য পুলিশ পাঠায় আমার খালুজান, পরে ও বুঝতে পারে তার সিভিল ড্রেসে থাকার কারণে ও বুঝতে পারে যে পুলিশ আসছে, পরে ওর অন্য রাস্তা দিয়ে চলে যায়। পরে সবাই ভাবে যে ও ভাবে যে আমি মনে হয় পুলিশ নিয়ে আসছি ওকে ধরানোর জন্য, কিন্তু এটা ভুল। পরে আমার খালামণি বলতো যে তোর তো ফকিরের সাথে বিয়ে হবে, ভালো ছেলে কোনোদিনও তোরে বিয়ে করবে না। পরে আমি জানতে পারলাম যে আমার কে দেখতে আসছে, আমি যখন ছোট খালামণির বাসায় ছিলাম তখন আমাকে ফোন দিছে আমার খালামণি, আমার ছোট খালামণির কাছে যে ওরে পাঠাই দে ওকে দেখতে আসছে। পরে বাসায় আসলাম, আমার বোন খালাতো বোন ভাইয়া ছিল, ওরা আমাকে সাজগোজ করছে, আমি কি ব্যাপার তোমরা সাজগোজ করছো কেন, একটা ছেলে একটা মেয়ে আসবে দাদা জিজ্ঞেস করে বলবি। পরে আমার ছোট যা এবং ছোট দাগর আমাকে দেখতে আসে, দেখতে আসার পর ওদের ভালো লাগছে, পরে ওরা যায় বাড়িতে গিয়ে তার 10 দিন পরে আমাকে মানে ওর ফ্যামিলি থেকে আমার হাজবেন্ড, তারপরে আমার মেজো দাবর, আমার চাচা শ্বশুর, আমার মানে অন্য সবাই আসে আমাকে দেখতে। দেখতে আসার পরে তারা বলে যে তাদেরকে তাদেরও ভালো লাগছে, পরে বিয়ের দিন তারিখ ঠিক করে। পরে আমার খালুজান আমাকে ডেকে নিয়ে বলে যে তোমার সোহানকে ভালো রাখতে গেলে তোমাকে বিয়ে করতে হবে, তুমি যদি পরে চিন্তা ভাবনা করো যে পরে ওর সাথে পালাই যাবা এরকম চিন্তা ভাবনা কিন্তু করতে পারবেন না, ওকে ও যে প্রান্তেই থাকুক না কেন আমি ওকে ধরে নিয়ে আসবো, তো সেই জন্য তোমাকে বিয়েটা করতেই হবে, এখন তুমি ভেবে দেখো কি করবা না করবা। পরে বিয়ের দিন তারিখ ঠিক করে, ঠিক হওয়ার পরে মানে আমার বড় খালামণির ছেলে ভাইয়া একাই তখন আমার খালুজান উঠে পড়ে লাগে যে ওর সাথে আমাকে বিয়ে দেবে। কিন্তু আমি আসলে রাজি ছিলাম না যে ভাইয়ার সাথে বিয়ে দিচ্ছে দি কোনো জায়গায়, আর তারপরেও আমার খালামণির যে ব্যবহার আমি তার সাথে কিভাবে ম্যানেজ করব, আমার পক্ষে সম্ভব না তার সাথে থাকার। পরে আম্মু, আমার আম্মু বলছে না, আব্বু বলছে না, যদি এখানে বিয়ে হচ্ছে সেখানে যদি আমার মেয়ে অসুখীও থাকে তাতেও আমরা খুশি, কিন্তু আমার মেয়ে এখানে বিয়ে দিব না আমি। পরে বিয়ে হলো ৬ জুন ২০০৮ সাল, আমার রেজাল্টের 15 দিন আগে বিয়ে হইলো আমার। আমার হাজবেন্ড থাকলো সেদিন রাত্রে, থাকার পরে কথা কথা বললো, আপু আগেই নিষেধ করছে যে তুমি যে প্রেম করছো এরকম এরকম ছেলে এর কথাগুলো কিন্তু তোমার হাজবেন্ডকে বলবা না, তাহলে তোমার সংসার কিন্তু নষ্ট হয়ে যাবে। পরদিন সকালে উঠছি, উঠার পরেই যে আমার খালামণির বাসা থেকে আমার বিয়ে হয়, পরদিন সকালবেলা উঠে আমি সেই দিনই ভোরবেলা উঠে আমার হাজবেন্ড আমার আত্মীয় স্বজন সবাইকে রেখে আমাকে যেতে হয়েছে মানে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য। পরে 9টা পর্যন্ত ট্যাঙ্কি পরিষ্কার করছি, করে আসার পরে হাজবেন্ড আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে খেতে দিচ্ছি, দিয়ে আসার পরে তারা খেয়ে চলে যাওয়ার পরে সবকিছু পরিষ্কার করে আমি কমপ্লিট করে রেখে আসি, শুধু প্লেটগুলো উঠারে রাখছিলাম না, তার জন্য আমাকে কথা শুনতে হয়েছে।
মানে কবে বিয়ে?
যেদিন আমার বিয়ে হয় সেদিন।
বলুন কি বিয়ের দিন বউ ট্যাঙ্কি পর পানি ট্যাঙ্কি পরিষ্কার করতেছে?
বিয়ের দিন না ভাই, বিয়ের পর দিন সকালে। পরে সবাই চলে যাওয়ার পরে সবকিছু পরিষ্কার করার পরে রেখে আসছি, সেটা শুধু তুলি নাই, সেটা নিয়েও, আর আমি হচ্ছে স্কুলে অনেক কি পাইতাম মানে অনুষ্ঠানে গান নাচ অভিনয় এগুলো করতাম, প্রাইজ পাইছি অনেক, কিন্তু সেই প্রাইজের একটাও আমার খালামণি আমাকে দেয়নি, বলছে তুই এতদিন আমার বাসায় থাকছিস খাইছিস এগুলো হচ্ছে তার, এগুলো হচ্ছে তারই। পরে আমিও কিছু বলি নাই। পরে আসলাম বাসায়, আসার পরে আমাকে তুলে নিয়ে গেল, মনে হয় বিয়ের 2 মাস পরে তুলে নিয়ে গেল, মানে আমার মেজো দেবর আর আমাদের একই দিনে তুলে নিয়ে যাই আমার শ্বশুরবাড়িতে। তাদের ফ্যামিলিটা হচ্ছে মানে আমার শ্বশুরবাড়িতে গ্রামে, তো আমরা শহরে একটু মানুষ, সবার ধারণা ছিল যে বউ আমাদের সাথে মিলবে কিনা শহরের মেয়ে। পরে আস্তে আস্তে সবার ধারণাটাই পাল্টে গেল, কেউ কখনো আমাকে কোনোদিনও ভাইয়া খারাপ বলতে পারে নাই আমার শ্বশুর বাড়ি থেকে, সবাই আমাকে অনেক ভালোবাসতো, আমার হাজবেন্ড অনেক ভালো ছিল। পরে ও বিয়ের রেজাল্টের পরে পাশ করলাম, পাশ করার পরে কলেজে ভর্তি হইলাম, আমাদের মাগুরাতে ভর্তি হইলাম। পরে আমার বাচ্চা 5 মাস পরে আমার বাচ্চা পেটে আসলো, আমার একটা ছেলে মুবিন নাম, ওর বয়স হচ্ছে 5 বছর। বাচ্চা পেটে আসার পরে কিছু খাইতে পারতাম না, মানে 1.5 মাস পরে বুঝতে পারলাম যে আমার বাচ্চা পেটে। শ্বশুর শাশুড়ির সাথে ডাক্তারের কাছে গেলাম, কিছু করতে গেলেই শুধু ঘুম আসতো। পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে বললো বাচ্চা পেটে। পরে তারপরের দিনই আমি বাবা মার কাছে চলে আসি, মানে আমার একটা ননদ ছিল, সেই ননদটা বাচ্চা হইতে যে মারা যায়, আর বাচ্চাটা রেখে ননদটা মারা যাওয়ার কারণে সবাই মানে ভয় পেত যে যদি কোনো প্রবলেম হয়ে যায় আমাদের কাছে থেকে, সেজন্য শ্বশুর শাশুড়িও রিক্সটা নিতে যায়নি, আব্বু আম্মুর কাছে পাঠিয়ে দেয়। আব্বু আম্মু বলে যে, তখন আমি কারোর সাথে কথা বলতাম না, খেতে পারতাম না কিছু, শুধু শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খাইতাম, আর ছোট বোনটাকে প্রচুর পরিমাণে মারতাম, আমার লাইফের শ্রেষ্ঠ মারও খাইছে যখন আমার বাবু পেটে ছিল। তারপরে আমার হাজবেন্ডকে দেখতে পারতাম না তখন, মানে অসহ্য লাগতো। পরে আমার হাজবেন্ড তখন গোপালগঞ্জে চাকরি করতো, পরে আমার যখন 4 মাস বাচ্চা পেটে,
তারপর
বাচ্চা পেটে তখন আমার হাজবেন্ড আমাকে সে গোপালগঞ্জ থাকতো, আম্মু বললো যে ও তো এরকম কার সাথে কথা বলে না, তোমার বাচ্চা তো প্রতিবন্ধী হয়ে যাবে, তা তুমি তোমার বাচ্চা তোমার ওয়াইফকে কি করবো আমি জানি না, প্রতিবন্ধী হইলে তখন তো তুমি আমাকে ধরবা যে তোমার আমার বাচ্চা আপনার কাছে থাকলো প্রতিবন্ধী হইলো কেন, তোমার কাছে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে ও দেখো ভালো হয় কিনা সুস্থ হয় কিনা। পরে আমি গোপালগঞ্জ গেলাম, যাওয়ার পরে ও তখন ব্যারাকে জব করতো, পরে ওইখানে এক বছর থাক মানে 5 মাস থাকার পরে আমি 9 মাসে আমার আম্মু আব্বু আমার বোন আমার খালাতো বোন খালামণি সবাই যাই যে আমাকে নিয়ে আসে, আমি যখন 9 মাসের বাবু পেটে তখন আসলাম আবার বাবার বাড়িতে। আসার পরে বাচ্চা হইলো ভাই আমার, অসম্ভব সুন্দর একটা বাচ্চা যা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে
না। আমরা বিশ্বাস করেছি। নাম কি ওর?
ওর নাম হচ্ছে মুবিন।
মুবিন, মুবিনের কথা আমরা শুনবো, দেখি তার আগে আমার বন্ধুরা কি বলে।
শীঘ্র অনেকে এর মধ্যে আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হয়েছেন এবং রাশেদ খান আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ শামীম আছেন এবং আছেন আমাদের সঙ্গে হাবিব হোসেন আছেন, আরো আছেন মোহাম্মদ বোরহান মাহমুদ। তিনি লিখেছেন ভালোবাসা কি সারা জীবন কাঁদায়, আমি তো কাঁদি। আসলে ভালোবাসা তো এমনই হয়, কখনো ভালোবাসা কাঁদায় কখনো ভালোবাসা হাসায়, সবকিছু মিলেই কিন্তু ভালোবাসা। মোহাম্মদ আশরাফ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ডিফারেন্ট লাভ। আসলে আমরা আজকে শুনছি মৌটুসি জীবনের গল্প, তার জীবনের গল্পটা একটু ডিফারেন্ট, এই তো ভালো এই তো খারাপ সবকিছু মিলেই কিন্তু। আর বন্ধুরা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে উইচ ইস www.facebook.com/thakaFM90.4। আর আজকে আমরা শুনছি মৌটুসি জীবনের গল্প, আর যারা কমেন্ট করছেন অবশ্যই কিন্তু এফ এম গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। বন্ধু স্মাইল পিয়াস আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তোমাকে শুনতে অনেক ভালো লাগছে মৌটুসি আপু।
দেখা যাক আমরা আবার চলে যাই মৌটুসির কাছে তারপর।
পরে আবার বেবি হওয়ার পরে যাই ওইখানে গোপালগঞ্জ, পরে আমার হাজবেন্ডের চাকরি হইলো, আবার ওষুধ কোম্পানিতে চাকরি করতো গুরু, পরে সে চুয়াডাঙ্গাতে তার পোস্টিং হইলো, পরে গুরু সেখানে আসলাম, আসার পরে সেখানে 1 বছর থাকলাম। সে যাওয়ার পরে আমাকে বলতেছে জানো এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে যেখানে ভালো খাবার পাওয়া যায়, তা বলছি ঠিক আছে আমার তো বাইরের খাবার ভালো লাগে, তুমি কিন্তু আমাকে খাওয়াবা, তার বলতেছে ঠিক আছে। তার এভাবেই চলে দিন, বাচ্চা হাজবেন্ড তখন
খুব ভালোবাসতেন আপনি আপনার স্বামীকে, স্বামী মানে খুব ভালোবাসত আপনাকে। কিন্তু স্বামী এত বেশি ভালো ছিল মানুষ হিসেবে বা এত ভালোবাসত আপনাকে যে আপনি তখন পুরোপুরি সংসারের প্রতি মনোযোগী হয়ে যান।
জি গুরু।
এবং আপনার সন্তানও তো মাশাআল্লাহ আল্লাহ অনেক দারুণ একটি সন্তান আপনাকে উপহার দিয়েছেন।
তো আমার 3 বছর 8 মাসের জীবনে আমি কখনো 2 বার ওর সাথে কথা বলছি, ও কখনো আমাকে কোনোদিনও ফোন করে নাই।
শোন কি ফোন দিয়েছিলেন?
হ্যাঁ, আমি যখন বেশি নিজেকে আর কন্ট্রোল করতে না পারতাম তখন।
কিন্তু সেটা আপনাকে মিসগাইড করেনি না?
না, ও কখনো আমাকে ফোন করেনি।
যে ও নিজেও ফোন করেনি?
না, ও ভাবতো আমাকে বলতো যে আমি কখনো আমার খুব কথা বলতে ইচ্ছা করে, কিন্তু আমি তারপরেও ফোন করিনি তোমাকে যে তোমার আমার কারণে যদি তোমার সংসারটা ভেঙে যায় তুমি তো ভালো আছো।
এজন্য আপনাকে কখনোই ফোন দেয়
না? ও আমাকে কখনোই ফোন দেয় না।
আপনি ফোন দিয়েছেন?
হ্যাঁ, আমি ফোন করছি। পরে একদিন আমার হাজবেন্ড আমাকে ফোনে টাকা ভরে দিয়ে বলতেছে যে তোমার ফোনে টাকা ভরে দিছি, তুমি আজকে সোহানের সাথে কথা বলো। পরে
হাজবেন্ড বলছে এই কথা? সে শুনতে পেল কিভাবে?
আমি তখন বলে
দিচ্ছি,
ও বলছে যে তুমি কি কাউকে ভালোবাসতা না? আমি বললাম হ্যাঁ আমি এরকম একটা ছেলেকে অনেক ভালোবাসতাম। পরে আমার ফোনে টাকা ভরে দিছে যে তুমি ওর সাথে কথা বলো। পরে ওকে ফোন দিছি, সেদিন হয়তো 2 মিনিট ওর সাথে কথা বলছি। বলার কিছুদিন পরে আমার ছোট দাবর ছেলে মানে ও আগে বিয়ে করছে, ওর ছেলের শূন্যতে খাতনা আমি আসছি, আসার পরে আমার খালামানদের বাসায় একটা লোক আসছে, তা সে আমাকে দেখেই বলতেছে যে তোমার সামনে কিন্তু খুব বড় একটা বিপদ আছে, আর তুমি কি কোনো ছেলেকে অনেক ভালোবাসতে? তা বলতেছি হ্যাঁ অনেক ভালোবাসতাম একটা ছেলেকে। তা বলতেছে তোমার যে বিপদটা আছে সেটা কিন্তু আল্লাহ পাক ছাড়া কেউ কিন্তু বিপদটা রক্ষা করতে পারবে না। পরে আমি আর অতটাই করি নাই, পরে ডাবরের ছেলের অনুষ্ঠান খেয়ে বাসায় আসছি, তার কিছুদিন পরে আমার মামাতো ভাইয়ের শূন্যতে খাতনা, সেখানে গেছি, যাওয়ার পরে পরে যেদিন যাই তার পরের দিন সকালে ফোন আসে যে আমার হাজবেন্ড অসুস্থ, বুকে ব্যথা। পরে আমার আব্বু ছিল আম্মু ছিল, আমরা দুজন সবাই চলে আসি বাসায়। আসার পরে পরে আমার একদিন অনেক জ্বর, একটা বাইরে বের হয়েছি একটা লোক, তার সমস্ত শরীরে প্রচুর ঘা, লোকটা আমাকে দেখে বলতেছে যে তোমার হাতে চুরি নাই কেন? আমি বলতেছি আমার চুরি কেনার তো টাকা নাই। সেজন্য বলতেছে আমি তো সবই জানি চুরি কেনা টাকা আছে কিনা আছে, তা তোমার হাতে টাকা আছে না আমার দুইটা টাকা দাও। পরে আমি টাকা দিছি, বলতেছে পুরান টাকায় হবে না গুরু, বলতেছে নতুন টাকা আমাকে দাও। পরে নতুন টাকা ছিল, পরে দিছি, পরে অনেক কথা টথা বলতেছে, বলার পরে আমার ছেলের হাতে উনি 10টা টাকা দিছে গুরু। তারপরে 10টা টাকা দেওয়ার পরে আমি বলতেছে আমার টাকা লাগবে না, আপনি টাকাটা নিয়ে যান, আমি হচ্ছে আমার বাচ্চার জন্য দোয়া করে দিয়েন। তা বলতেছে লাঠি ছিল, বলতেছে এই লাঠিটা দেখছিস, লাঠিটা দিয়ে কিন্তু তোর মাথাটা ফাটাই দিব টাকাটা না নিলে। পরে যাওয়ার সময় বলতেছে তোর বাবা মার তো কেউ নাই, ছেলে তো নাই, তোর বাবা মারে একটু দেখিস। পরে তাই বলে চলে গেল। যাওয়ার পরে আমার আব্বু আম্মা আমার জন্য মানে সংসার গোছানোর জন্য ফার্নিচার তৈরি করছিল, তা শুক্রবার আসবে, সেদিন হচ্ছে চৈত্র মাসের শেষ দিন, তো যে বানাইছিল সেও আবার আসতে ছিল, সে হিন্দু, সেজন্য সে বলছিল যে আমাদের চৈত্র মাসে লাস্ট পূজা হয়, তা আমরা এই সপ্তাহে না সামনের সপ্তাহে যাব, তা আমাকে বলছে। পরে আমার হাজবেন্ড মাছ কিনছে, মাংস কিনছে, অনেক কিছু কিনে নিয়ে আসছে, নিয়ে আসার পরে সেগুলো কুটতেছি আমি, কোটার পরে আমার হাজবেন্ড আমাকে এই 3 বছর 8 মাসের ভিতরে আমাকে কোনোদিনও আমার গায়ে হাত দেয়নি, আমাকে সেদিন বলতেছে যে আমি বাইরে যাব তুমি খেয়ে নাও। তা বলছি তুমি খাও, আমি মাছটা না কুটলে তো নষ্ট হয়ে যাবে। পরে সে আর খায়নি, সে চলে গেছে, পরে 10 মিনিট পরে আসতে আমি খেয়ে নাও। পরে সে তার পা জয় ধরছি, পরে সে আমার একটা লাঠি মারছে,
কেন
কি জানি সে কি জন্য এরকম হয়েছে। পরে 14 এপ্রিল পহেলা বৈশাখ আমাকে সকালে বলে গেছে যে আজকে আমরা মেলায় যাব, তো তুমি সন্ধ্যার দিকে রেডি হয়ে থাকো। পাশে ওর এক কলিগ ছিল, কলিগকে বলতেছে যে ওই ভাবি তুমি আমি আর তার নাম হাসান আমরা 4 জন একসাথে যাবো আমাদের বাচ্চা। পরে বাসায় আসছে সন্ধ্যার দিকে, এসে বলতেছে আমাকে কি রান্না করছো? তা আমি বলছি মাংস রান্না করছি। বলতেছে আমি বলছি খাবা তুমি? তা বলছে হ্যাঁ নিয়ে আসো। পরে নিয়ে আসছি, 2 পিস খাওয়ার পর বলতেছে আর খাবো না, দেখে দাও এসে বাসায় এসে খাবো। পরে ওই কলিকের কাছে ফোন দিছে, ওনারা আবার ঝগড়া করছে, ঝগড়া করার পরে বলতেছে আমরা মেলায় যাবো না ভাই, আপনারা যান। তারপর গুরু আমাকে বলতেছে তুমি রেডি হও, আমাকে কখনো সাজার কথা বলে নাই, তো সেদিন আমাকে হঠাৎ করে বলতেছে তুমি আজকে একটু সাজো, দেখি তোমার সাজলে কেমন লাগে, তুমি তো কখনো সাজলা না। পরে আমি কপালে একটা টিপ পরছি, তা বলতেছে আমি বলছি এইটুকুই হবে? তা বলতেছে হ্যাঁ এইটুকুই হবে চলো। তা বলতেছে হাসান ভাইরা রাগ করছে সে তো যাবে না, বলতেছে চলো তো ওদের ম্যানেজ করে নিয়ে যাই। পরে ওদের ওখানে 8টার দিকে মানে 7:45 যাই, যে দেখি ওরা দুজন রাগ করছে। পরে বলতেছে ভাইয়া, বলতেছে হাসান তুমি আজকে চলো, কালকে তো চুয়াডাঙ্গা, তুমি চাকরি বাকরি করবে না, কালকে চুয়াডাঙ্গা ছেড়ে চলে যেতে পারবা। পরে আজকের মতো চুয়াডাঙ্গা শহরটা তুমি দেখে নাও, কালকে তোমরা চলে যাও, আমরা নিষেধ করবো না, আজকের মতো তো আমাদের সাথে মেলায় ঘোরো। পরে আটটার দিকে আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি সোহানকে অনেক ভালোবাসতা, তা আমি বলছি হঠাৎ করে এই কথা বললে, তো বলতেছে না এমনিতে আমার মনে হইলো তাই বলতেছি। পরে
আপনি কি টের পাচ্ছেন যে আপনার স্বামী আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসত, এবং আপনি কি এটা বুঝতে পারতেন যে সোহানের ছাপ কোনোভাবে আপনার মনের মধ্যে আছে কিনা, এই ভাবনাটা বারংবার ওকে ব্যতিব্যস্ত করে রাখত? আপনি কি কখনো এটা ভেবেছেন, কখনো চিন্তা হয়েছে?
সেটা গুরু আসলে কখনো আমি তো ওকে বুঝতে দিতাম না,
কিন্তু সে বুঝত, সরল মনে হয়তো আপনাকে চেকজি করে দিয়েছে যাতে করে আপনি সোহানের সাথে কথা বলতে পারেন, কিন্তু আপনি সরল মনে কথা বলেছেন, যেহেতু আপনি তো আপনার ভিতরে কোনো লুকোচুরি নাই, আপনিও তাই সরল মনে কথা বলেছেন, কিন্তু ভিতর ওর কলিজা কিন্তু ছিঁড়ে গেছে তখন। এবং আপনাকে যে পায়ে লাঠি যেটা মারছিল, আপনি যেটার কারণ এখনো বুঝতে পারেন না, ওর ভেতরে এই এই ক্রিয়া কিন্তু চলতে থাকতো বলেই আমার ধারণা, আপনার ঘটনা শুনে তাই মনে হচ্ছে। যেটা খুবই খুবই অন্তর্মুখী ধরনের যারা মানুষ, যারা খুব চিন্তা ভাবনা করে চলে, খুব কম মানুষের পক্ষে সম্ভব নিজের নিজের ভেতরে এই জিনিসগুলোকে লুকিয়ে রাখা। এভাবে হয়তো নিজেকে লুকিয়ে রাখত, মানে সে তার বউ যাকে প্রচন্ড ভালোবাসে তার উপরে, তার উপর অন্য কোনো মানুষের ছায়া থাকুক সেটা কোনোভাবেই মেনে নিতে পারতো না, যেহেতু প্রকাশ্য আবার ঘটাতো না যাতে আপনি কষ্ট না পান। এই কারণে হয়তো প্রকাশটা সেদিন ঘটে গেছিল, আপনি হয়তো বুঝতেই পারেননি।
জি গুরু, তারপর আমরা যাই মেলায়,
সেজন্য হয়তো অসহায়ের মতো বলে বসেছিলেন যে তুমি কি এখনো তাকে ভালোবাসো, কতখানি ভালোবাসো, মানে সে কোনো না কোনো ভাবে সোহানকে হারাতে চেয়েছিল, যে আমি আমার ভালোবাসা দিয়ে সোহানকে হারিয়ে ফেলবো যাতে করে সোহানের মিনিমাম কোনো অস্তিত্ব আর না থাকে আমার ভালোবাসার মানুষটির মধ্যে, আমার মতিশির মধ্যে। এটা প্রচন্ড রকমের ভালোবাসা থাকলে হয়তো একটা মানুষের প্রশ্নে, আপনি বুঝতেন এটা?
সেটা আসলে আমি তো ওকে কখনো বুঝতে দেয়নি যে সোহানকে আমি এতটা ভালোবাসতাম। আমার তখন সংসারের প্রতি, বাচ্চার প্রতি কেয়ারফুল, ওর প্রতি
এজন্য আপনাকে হয়তো কোনোভাবে সন্দেহের কোনো সুযোগই নাই, যেহেতু আপনি এত বেশি সংসারী ছিলেন, এত বেশি স্বামীর ব্যাপারে এত বেশি স্নেহময় ছিলেন, সব মিলিয়ে আপনাকে সন্দেহের কোনো কারণ নাই। কিন্তু যেহেতু আপনার ভেতরে এই জিনিসটারও একটা অংশ আছে, সেটা হয়তো বারংবার মিলিয়ে দেখতে চেষ্টা করতো যে আদৌ এখনো সোহানের সে অস্তিত্ব আছে কি নাই। এটা হয় ভালোবাসা থেকে হয়, আপনাকে ভালোবাসতো তাই হয়তো এটা চিন্তা করতো, নাহলে হয়তো ভাবতো যে কি বা আসে যায়, ভালোবাসতে বাসুক, আই ডোন্ট কেয়ার, আমি হয়তো আরেকজনের সাথে রিলেশনশিপ করবো। কিন্তু যারা প্রচন্ড ভালোবাসা তাদের ক্ষেত্রে হয়তো এটা হয়। তারপর
তারপর কিছু দূর হাঁটার পরে বলতেছে যে আমার বুকে ব্যথা করতেছে
মেলাতে যাওয়ার সময়।
হ্যাঁ, তখন ওর কলিগ আমি সবাই বলতেছি যদি তোমার বেশি খারাপ লাগে বাসায় চলো, তাহলে বলতে বলছে না আমার বেশি সমস্যা নেই চলো আমি যাইতে পারবো। পরে আমার বাচ্চাকে নিয়ে ঘুরছে, আমার কেনাকাটা করবো বলতেছে, আজকে আর কিছু কেনাকাটা করার দরকার নাই, আমার খারাপ লাগতেছে বাসায় চলো। পরে মেলার ভিতর থেকে আমাকে বলতেছে যে আমার বুকে ব্যথা করতেছে, খুব খারাপ লাগতেছে, আমি মনে হয় মরে যাবো। মৌটুসি বলতেছে তুমি কেমন কথা বলো, চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। তা বলতেছে না ডাক্তারের কাছে নেওয়া লাগবে না। পরে বাসায় ব্যাক করলাম, বলতেছে ভাবিকে তো নিয়ে আসলা, কিছু খাইলো না। তা বলতেছি সাত দিন তো মেলা আছে, পরে এসে খাওয়াবো। পরে বাসায় আসছি, ও আগে হেঁটে চলে আসছে, তাও আমার বাচ্চাটাকে আবার সবাই খুব ভালোবাসতো, ও কেনাকাটা করছে সবাই দেখতেছে যে কি কিনতেছ তুমি। পরে ও দেখাচ্ছে, তা বলতেছে আমার অনেক খারাপ লাগতেছে, তুমি বাসায় চলে আসো। পরে বাসায় গেছি, বাসায় যে শুয়ে পড়ছে, কারেন্ট নাই। পরে আমি বাতায় দিচ্ছি, প্রচুর ঘামতেছে, বাতায় দিচ্ছি। পরে বলতেছি, পরে গ্যাসের ওষুধ খাইছে দুইটা, দুইটা খাওয়ার পরে কাজ হয়নি, আরো একটা না দুইটা খাইছে, আমি পরেরটা দেখি নাই। পরে বাতাস করতেছি, কাজ হামতেছে, আমি তুমি খেয়ে শুয়ে পড়ো। তখন 11টা বাজে, পরে আমি খাইতে দিছি, খাওয়া হইলে মানে মাংসটা অনেক পছন্দ করতো, তো সেদিন রান্না করছি এক পিস মাংস খাইছে, আর এক পিস প্লেটের উপর আছে বলতেছে এটা তুমি খেয়ে ফেলো। পরে বলছে আমি খাবো না, আমার ছেলের কথা বলছে ওরে খায় ঘুম তুমি শুয়ে পড়ো। পরে ও উঠছে, উঠার পর আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি গুরু। পরে উঠে দাঁড়ানোর পরে ও মানে পড়ে গেছে, মোটর সাইকেলে পা রাখে যেটার উপরে ওটার উপর শুধু মাথাটা পড়ছে। আমি শব্দ পেয়ে আমি পিছনে তাকাইছি, দেখি পড়ে আছে। দুজনের ফোনে কারোর ফোনে টাকা নাই, বাসায় এসে আম্মুর সাথে কথা বলছে আমার ছেলে। পরে আমার ছেলেকে খাওয়াচ্ছি গুরু। পরে আমি এতই উই করতেছে যে আমি ওকে উঁচু করতে পারতেছি না, ওকে বসাইতে পারতেছি না, ফোনে কারোর কাছে যেতে পারতেছি না, গেটের চাবি সামনে মানে, আর বাড়িওয়ালা এতই বৃদ্ধ। আমি আমি আমার অন্যার আঁচলটা ধরে আমার ছেলে হাঁটতেছে আর মা মা করতেছে। মা তখনও পুরো কথা বলতে পারতো না, কোনো কথাই স্পষ্ট হয়ে বলতে পারতো না। পরে ওকে আমি উঠু করতে পারতেছি না, ওইখানেও মানে প্রস্তাব করে দিছে গুরু। পরে বাসা থেকে 2 মিনিটের রাস্তা ওর সদর হসপিটালের, আমি তারপরে ওকে নিতে পারি নাই। ওর কলিগকে ফোন দিয়ে বলতেছি ভাইয়া, তখন ওরা বুঝছে যে শাহিন ভাই এরকম অসুস্থ ভাবি। পরে আমি গেটের চাবিও খুঁজে পাচ্ছি না ভাইয়া, গেটের চাবি আমার সামনে, তারপরে আমি খুঁজে পাচ্ছি না আমার ছেলেটা। আতল ধরে শুধু মা বাড়িওয়ালা গেট দিয়ে ধাক্কা দিচ্ছে।
একটু সময় নেই আসলে, শারীরিক ভাবে একটু সময় নেই। আপনি কি রোজা ছিলেন আজ? তো পানি খান। আমরা একটু পরে বরং মোটিশালী জীবনের কথা শুনি। অনেক ইনফরমেশন আমাদের কাছে চলে এসেছে, আমরা কিছু টেক্সটে ফাঁকি নিয়ে নিই। ইমা
গুরু অবশ্যই এই মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুকে আছেন, রাশেদ হাসান আছেন, তিনি লিখেছেন আপুর গল্পটা কোন দিকে যাবে বুঝতে পারছি না, বন্ধু শুনতে থাকুন আশা করছি বুঝে যাবেন। আর যারা এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের সঙ্গে জয়েন করেননি ফেসবুকে তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের সঙ্গে আমাদের যে ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি আছে হয়েছে www.facebook.com/thakfm90.4। আর আজকে আমরা শুনছি মোটুশির জীবনের গল্প, খুব চমৎকার একটি ছবি আপলোড করা আছে বন্ধু, আপনি সে ছবিতে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন। আর কমেন্টে অবশ্যই
শারীরিকভাবে আসলে একটু অসুস্থ মোটুশ, আমরা বরং একটু পরে মোটুশির কাছে যাই, এই ফাঁকে একটু যেহেতু সময় পাওয়া গেল এই ফাঁকে আমরা একটু একটা ফোন কল নিয়ে নিই। আপনারা জানেন যে আজকে 12 তারিখ অলরেডি, হ্যাঁ আজকে অরিজিৎ সিং বাংলাদেশের আসছেন এবং যমুনা ফিউচার পার্কের মঞ্চে দারুণ এক সন্ধ্যা সৃষ্টি হতে যাচ্ছে এবং এটির রূপকার রিমেকার্স তাদেরকে অনেক অনেক শুভকামনা। যেহেতু এই অনুষ্ঠানটি নিয়ে অনেক রকমের ভাইব্রেন্ট এনভায়রনমেন্টের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, যে পরিমাণ ব্লাড প্রতিদিন পাম্পিং হচ্ছে, যে পরিমাণ ব্লাড প্রেশার ওঠানামা করতেছে, তাতে আমরা সবাই মিলে মুখিয়ে আছি একটা ভালো এক উত্তম অনুষ্ঠানের জন্য। আমি একটু শেষবারের জন্য নাইমা সাপি মেকার্স এর MD তাকে একটু আমার পক্ষ থেকে শুভকামনা জানিয়ে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
জি, আপনাকে শেষবারের জন্য একদম শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন সে সম্বন্ধে একটু ছোট্ট করে বলুন, এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।
ঢাকা এফএম কে অসংখ্য ধন্যবাদ, প্রথম থেকেই ঢাকা এফএম আমাকে যেভাবে সহযোগিতা করে আসছে এটা ঋণ আসলে শোধ করার মত না, কৃতজ্ঞতা শুধু কৃতজ্ঞতা জানালেই শেষ হয়ে যায় না। আমাদের অনেক আকাঙ্ক্ষিত সেই ক্ষণ আর কিছুক্ষণ আজকে রাতটা পেরোলেই সেই 12ই ডিসেম্বর যেখানে অরিজিৎ সিং পারফর্ম করবে দর্শকদের সামনে, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, অনেক সমালোচনা হয়েছে, যারা সমালোচনা করেছেন তাদেরকেও ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীকাল আমরা সম্পূর্ণ প্রস্তুত, যমুনা ফিচার পার্ক প্রস্তুত, আমাদের লাইটিং সাউন্ড স্টেজ এভরিথিং রেডি, আপনাদেরকে মাতাতে অরিজিৎ সিং আগামীকাল পারফর্ম করবেন। আমরা এখনো ভেনুতে আছি, সম্পূর্ণ প্রস্তুত, রিহার্সেল চলছে, যারা লোকাল মানে বাংলাদেশের যারা পারফর্ম করবেন তারা এখানে প্র্যাকটিস করছেন, আর অনেক জল্পনা কল্পনার শেষ হতে যাচ্ছে। ইনশাল্লাহ আমি গত মঙ্গলবার আমি আপনার ঢাকা এফএম ইন্টারভিউ বলেছিলাম যে আমরা শেষ হাসিটা 12 তারিখে আসবো, গুরু আপনিও থাকবেন সবার সামনে, আমরা সবাই মিলে আমাদের যে চেষ্টা এই চেষ্টা উপস্থাপিত হবে 6000 মানুষের সামনে। ইনশাল্লাহ আগামীকাল আসবেন সবাই। হ্যাঁ, যারা এখনো টিকিট সংগ্রহ করেননি, আমাদের আরো কিছু টিকিট অ্যাভেলেবেল আছে, ভেনুতে আপনারা টিকিট পাবেন। আপনারা জানেন গেট ওপেন হবে 3টায়, এর আগে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে। ইনশাল্লাহ আগামীকাল সবাই মিলে এনজয় করব, সবাই মিলে একটা উৎসবের দিন পরিণত হবে যমুনা ফিচার পার্ক। আর যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সব টেলিমিডিয়া প্রেস যারা আমাকে সার্বক্ষণিক, আমি একজন মিডিয়া পার্সন, আমি এক সময় টেলিভিশনে ছিলাম, সেই হিসেবে আমাকে সহযোগিতা করেছেন। ইভেন যারা সমালোচনা করেছেন তাদেরকেও ধন্যবাদ, আপনাদের সমালোচনার কারণে আমার কনফিডেন্ট লেভেল আরো এক ধাপ মানে বেড়ে গিয়েছিল, যে কারণে হয়তো আগামীকাল ইনশাল্লাহ অরিজিৎ সিং পারফর্ম করবেন। সবার সহযোগিতা সবার দোয়া প্রত্যাশা করছি।
থ্যাংক ইউ নাইম আশরাফ, আমরা মুখিয়ে আছি চমৎকার একটা সন্ধ্যার ভাগিদার হওয়ার জন্য। আর বন্ধুরা অবশ্যই তোমরা জানো যে আমি থাকছি, আমার সুযোগ হচ্ছে অরিজিতের সাথে স্টেজ শেয়ার করা, এটা সত্যি আমার জন্য অনেক বড় একটি মুহূর্ত। আগামীকালের এই সন্ধ্যায় ইনফ্যাক্ট 3টার পর থেকেই গেট ওপেন, অনুষ্ঠান কিক অফ হবে, দেন বাংলাদেশের অনেক নাম করা শিল্পীরা তো থাকবেনই যারা স্টেজ মাতাবেন, সেই সাথে অরিজিৎ সিং থাকছেন মূল আকর্ষণ হিসেবে। এবং আমি সত্যি আনন্দিত যে অনুষ্ঠান এবং এই পুরো কর্মযজ্ঞের একটি পার্ট হতে পেরে। আমার সাথে কালকে তাহলে দেখা হচ্ছে বন্ধু, যারা ভেনুতে আসছো তাদের সাথে।
দর্শকদের জন্য আর একটু সুখবর দিতে চাই, সেটা হচ্ছে অরিজিৎ সিং এর টেকনিক্যাল টিম, ভিডিও ইঞ্জিনিয়ার যারা আছেন সবাই অলরেডি ঢাকাতে আছেন, ওয়েস্টার্নে অবস্থান করছেন। আর অরিজিৎ সিং আগামীকাল 9:15 জেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকাতে পৌঁছাবেন এবং তিনি এরপরে ওয়েস্টার্নে অবস্থান করবেন এবং সন্ধ্যা 7টা বাজে আপনাদের সামনে গান পরিবেশন করবেন। এর আগে বাংলাদেশের যারা সেলিব্রিটি, বাংলাদেশের যারা ইভেন আপনি গুরু, আপনার কথা শুনতে অনেক মানুষ আসবে, সবাই আপনার কথা শুনবে। আপনাকে আবারও ধন্যবাদ, আমাকে মানসিকভাবে আপনি শুধুমাত্র এই মিডিয়া, আপনি আমার বড় ভাই হিসাবে আমাকে মানসিকভাবে যে সাপোর্ট দিয়েছেন এবং সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আসছেন সেটার মূল্য আসলে মূল্যায়ন করা শুধুমাত্র ধন্যবাদ দিয়ে আমি করতে চাই না, সারা জীবন কৃতজ্ঞ ছোট ভাই হিসেবে থাকতে চাই। এবং যারা আমাকে সহযোগী, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সেই সাথে যারা টিকিট কিনেছেন, একটা মানুষও আমাকে ফোন করে বলেননি যে শোটা হয়নি আমাদের টিকিট রিফান্ড করো, এটা যে ভালোবাসা, যে এটা যে কি পরিমাণ একটা সাপোর্ট আমাদের জন্য ছিল যে একটা মানুষও আমাকে ফোন করে বলেনি যে আমরা টিকিট কিনেছি 5 তারিখে শো হয়নি আমাদের টিকিট রিফান্ড করো, এই যে আমাদের প্রতি বিশ্বাস ভালোবাসা, এটা আসলে ধন্যবাদ দিয়ে আমি শুধুমাত্র ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। 12 তারিখে আপনারা শো এনজয় করবেন, গান শুনবেন,
আশা করি ভালো লাগবে।
অল দ্য বেস্ট টিম মেকারস, অল দ্য বেস্ট নাই মাস্টার, দেখা হবে কালকে।
ভালোবাসার বাংলাদেশ।
This track was downloaded from FusionBD.com.
Pranab, Bhalobashar Bangladesh.
তো বন্ধুরা, আমরা আসলে একটু এফাকে এই ইনফরমেশন তো দেওয়ার ছিলই যে বিং এ রেডিও পার্টনার এই এই বিশাল কর্মযজ্ঞের এই অনুষ্ঠানের, সে কারণে ইনফরমেশন দেওয়া তো অবশ্যই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এফাকে একটু সময় নিয়েছিলাম কারণ মৌটুসি শারীরিকভাবে আসলে একটু সে অবস্থায় ছিল না। যাই হোক, আমরা মনে হয় হারানো পালসটাকে ফিরে পেয়েছি মৌটুসি, রাইট? আবার নতুন করে শুরু করি। আপনি বলছিলেন একদম মনে হচ্ছিল যে শেষ মুহূর্তে চলে যাচ্ছে আপনার ভালোবাসার মানুষটি, তারপর
পরে গুরু আমি যখন ও পড়ে গেছে তখনই বুঝতে পারছি যে ও মারা গেছে। পরে আমি শুধু আল্লাহর কাছে চিৎকার করতেছি আর বলতেছি, আল্লাহ তুমি আমাকে নিয়ে গেলো না কেন, ওকে বাঁচায় রাখতে আমি কি ভুল করছি যে তার শাস্তি তুমি এইভাবে আমাকে দিলে। মানুষ তো ঘরেও পড়ে থাকে, তুমি আমাকে সেইভাবে দিয়ে যাও।
আপনার চোখের সামনে পুরো ব্যাপারটা,
একদম একদম পুরাটাই আমার চোখের সামনে
পড়ে থাকা দেখে আপনি কনফার্ম যে মানুষটি আর নাই?
ওর জিভ বের হয়ে গেছে আর মানে ওইখানেই ও প্রসাব করে ফেলছে। পরে আমার বাড়িওয়ালা যে কাজের মেয়েটা ছিল যে গেটটা খুলছে, আমি এমন হয়ে গেছি গুরু মানে সামনের উপরে গেটের চাবি তাও আমি খুঁজে পাচ্ছি না, বিছানার কাঁথা মানে ঘরের সবকিছু এলোমেলো করে ফেলছি তাও আমি চাবিটা খুঁজে পাচ্ছি না, অথচ চাবিটা আমার চোখের সামনে। পরে ওর কলিগরা সবাই আসছে, এসে হাসপাতালে নিয়ে গেছে, তখন তারা বলছে যে অনেকক্ষণ আগেই মারা গেছে। আর আমাকে বলছে শাহিন ভাই অসুস্থ, ঢাকা অ্যাডমিট করছে, এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি আপনি বাসায় যেয়ে রেডি হন বাবু। পরে আমার ছেলেটাকে তো আমি কোথায় রেখে গেছি সেটাও জানতাম না, পরে এসে দেখি আমার ছেলেটা ঘুমায় পড়ছে,
খেয়াল ছিল না।
পরে সবাইকে ফোন করছি যে কেন আমার জীবনটা এরকম এলোমেলো হয়ে গেল, কিছুক্ষণ আগেও আমার সাথে কথা বলতেছে, কিছুক্ষণ আগেও আমার সাথে খাওয়া দাওয়া করলো একসাথে, কেন আমার জীবনটা এরকম এলোমেলো হয়ে গেল, আমার আমি কি স্বপ্ন দেখতেছি নাকি সত্যি আমার লাইফটা এরকম হয়ে গেছে, আমি কিভাবে আমার জীবন কাটাবো। পরে গুরু ওকে যখন অ্যাম্বুলেন্সে নিয়ে যাই, তারপরে গাড়িতে আমি ছিলাম, কিছু দূর যাওয়ার পরে আমি ভাবতেছি যে আমি তো কারোর সাথে জীবনে কখনো অন্যায় করি নাই, তাহলে কেন আমার লাইফটা এরকম এলোমেলো হয়ে গেল। তখন সোহানের কথা মাথায় আসে যে একমাত্র ওই একমাত্র ব্যক্তি যার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আর যে খারাপের কোনো ভাষা নাই। পরে আমি সুযোগও পাইনি গুরু, পরে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, কথা বলতে পারতাম না, হাঁটতে পারতাম না, আমি প্রায় 15-20 দিন মতো কার সাথে কথা বলতে পারতাম না। আমার বাচ্চাটার সাথেও আমি তখন কথা বলিনি, তখন আমার বাচ্চাটাও কারোর সাথে কথা বলতো না, মানে ও কেমন অ্যাবনর্মালের মতো হয়ে গেছে, কারোর সাথে কথা বলতে চাইতো না, চুপচাপ থাকতো বাসায়, আমি ওর ফাদার আর ওর সাথে কেউ থাকতো না, কাউকে সেরকম চিনতো না, সেজন্য কারোর সাথে কথা কথা বলতো না, চুপচাপ থাকতো। পরে হাঁটার যখন কিছুটা হাঁটতে শিখলাম তখন আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম, যার পরে
মানুষের জীবনে কি অদ্ভুত ক্যালকুলেশন, মৌটুসি মেয়েটি খুব ছোটবেলা থেকে যখন বড় হয় শৈশব কৈশোর এই সন্ধিকালের যে প্রেম, এটি একদম সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো, মানুষ কোনোভাবেই সেই ভালোবাসার মানুষটিকে হাতছাড়া করতে চায় না, এবং ফাইনালি যখন হাতছাড়া হয়েই গেল সে তার মনের মতো করে মনকে বুঝিয়ে নিয়েছিল যে আমার কপালে হয়তো নাই আমার ভালোবাসা। তারপর বাবা মা যার সাথে ঠিক মনে করেছেন তার সাথে মন প্রাণ সুপে দিয়ে সংসার করেছে, স্বামীর প্রশ্নে প্রগাঢ় ভালোবাসা তৈরি হয়েছে, পরবর্তীতে সোহানের সেই ভালোবাসাটাই প্রতিস্থাপিত হয়েছে স্বামীর প্রতি, এবং স্বামী সন্তান নিয়ে কি চমৎকার পরিবার। স্রষ্টা এত বড় পরীক্ষার সামনে তাকে নিয়ে আসলেন যে হঠাৎ করে এক ধাক্কায় ম্যাসিভ অ্যাটাক নিয়ে চলে গেলেন সেই মানুষটিকে, আবার কিন্তু কাঙালিনীর মতো পথে পথে ঘুরে বেড়ানোর মতো অবস্থা। স্রষ্টাই ভালো জানেন যে আসলে কার পেছনে কি কারণ লুকে থাকে এবং তিনি বা কি চান সে বান্দার ভেতর দিয়ে। আমরা আসলে অনেক কিছুই জানি না, তিনি হয়তো ভালো বুঝেন, তিনি সর্বজ্ঞাত।
তারপর গুরু আমি ওকে ফোন দেই যে ও তখন জেনে গেছে যে আমার হাজবেন্ড মারা গেছে।
আমার কি তাহলে ওটার জন্য জীবনে এত বড় অঘটনাটা ঘটলো, এই বোধ থেকে আপনি ফোন দিয়েছেন?
জি গুরু, আমি আমার খালা মনে আমার সাথে অনেক খারাপ বিহেভ করছে গুরু, তারপরও আমি কখনো মনে পড়ে না যে তার সাথে আমি কখনো খারাপ খারাপ ভাবে কোনো কথা বলছি, কিন্তু একমাত্র ব্যক্তি ওই যার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, অনেক খারাপ ব্যবহার করছি। পরে ওকে ফোন করি, ফোন করার পরে আমি কান্নাকাটি করে আমি বলছিলাম ভাই আপনার পা দুটো ধরে আমি একটু মাপ চাইতে চাই। সে কেন তখন বললাম পুরো যে আমি তো আপনার সাথে ছাড়া কারোর সাথে খারাপ ব্যবহার কখনো করিনি, সেজন্যই মনে হয় আল্লাহ পাক আমাকে এত বড় শাস্তি দিয়েছে। পরে ও কথা বলা শেষ হলো, পরে একদিন আমার ছোট বোন বলতেছে যে তুই এভাবে কিভাবে থাকবি, কারোর সাথে কথাবার্তা অত বলতে পারিস। পরে বলতেছে ভাইয়ার সাথে কথা বলিস। পরে আমি একদিন ওকে ফোন দেই, দেওয়ার পরে ওকে বলি যে আপনার কি আমার সাথে কথা বলতে কোনো প্রবলেম আছে? তো বলে যে হ্যাঁ অবশ্যই আছে। বলছে কেন আপনি কি প্রেম করেন? তো বলতেছে হ্যাঁ আমি ইন্ডিয়াতে প্রেম করি, মেয়েটার নাম হচ্ছে তন্নি তিথি সম্ভবত। তো বলতেছি ইন্ডিয়ায় প্রেম করেন, কথা বলেন কি করে তার সাথে? পরে বলতেছে ফেসবুকে কথা বলি আর ফোন দিলে এমনিতে কথা কথা হয়। পরে আমি বলতেছি যে আমি যদি আপনার সাথে মাঝে মাঝে কথা বলি তাহলে আপনার কোনো প্রবলেম আছে কিনা? তো বলতেছে না প্রবলেম নাই। তো বলতেছে তারপর আস্তে আস্তে কথা বলা শুরু করি। তো কিছুদিন কথা বলার পরে ও আমার প্রতি দুর্বল হয়ে যায়, আমিও আস্তে আস্তে ওর প্রতি দুর্বল হইতে থাকি। পরে গুরু
বলেন,
পরে ও আমি অসুস্থতার কারণে পরে আমাকে ঢাকায় ডাক্তার দেখানোর জন্য আসতে হয়। পরে ঢাকায় ডাক্তার দেখাতে আসি, তখন ধরা পরে কিডনিতে প্রবলেম হচ্ছে, আমার ডান পাশের কিডনিতে প্রবলেম, ইনফেকশন করছে। ডাক্তার বললো যে নষ্ট হওয়ার মানে নষ্ট হইতে শুরু করছে। পরে তার ভিতরে আমার টাইফয়েড হয়। ফার্স্ট যেদিন ঢাকা আসি গুরু সেদিন ওর সাথে আমার দেখা হয়, কিন্তু কথা হয়নি। আমি বাড়ি থেকে
সব জানে,
জি
আগের ব্যাপার সব জানে।
হ্যাঁ ও সব কিছু জানে,
তোমার স্বামী মারা গেছেন সব জানে
গুরু, সব জানে ও সব কিছু জানে। আর ওর ছোট বোন যে আমার বান্ধবী ছিল ওকে বলছে জানিস দাদা মৌটুসির হাজবেন্ড মারা গেছে। তখন সব কথা জানার পরে
সোহান তো এক অদ্ভুত ক্যারেক্টার, ও তো যোগাযোগ করেনি
যাতে করে কখনো যোগাযোগ করে,
তুমি সুখে আছো সুখের সংসার যেন নষ্ট না হয়। এবং ফাইনালি যখন তুমি আবার কষ্টে আছো তখন কষ্টের এই অবস্থাটা দূর করার জন্য সে তখন আবার ব্যস্ত হয়ে গেছে, তাই তো?
জি গুরু, পরে ওর সাথে দেখা হয়, সেদিন কথা হয়নি। পরে ঢাকায় আসার পরে আমার টাইফয়েড হয়, প্যারা টাইফয়েড হয়। তো আমার 30 দিনে 60টা ইনজেকশন নেওয়া লাগছে গুরু। আমার এখন মানে হাতে কাজ করে না, আমি কোনো ভারী কাজ করলে বা কাপড় চোপড় কাচলে আমার হাত ব্যথা করে, আমি ভারী কোনো কাজ করতে পারি না। পরে আমি ঢাকা থেকে যখন বাড়িতে যাব তখন ওর 3rd year ফাইনাল পরীক্ষা। তো আমরা যাওয়ার আগে আমি আমার আপুর বাসায় মানে যে খালামণির কাছে আমি থাকতাম, সেই খালামণির মেয়ে সে বাড্ডাতে থাকে, আপুর বাসায় আপু বলে যে চল যাওয়ার আগে মুবিনকে চিড়িয়াখানা দেখাই না। তো সেদিন আমি ওকে ফোন দিই যে চিড়িয়াখানায়
দেখ, ফাইনালি আবার ওই মানুষটির সাথে সেই সোহানের সাথে
জি চিড়িয়াখানায় যে দেখা হয়। কিন্তু যে বলছিল যে পিঠির সাথে প্রেম করতে, এটা হচ্ছে মিথ্যা কথা বলছে আমাকে। ও মানে আমার বিয়ে হওয়ার পরে
আপনাকে
আপনাকে ডিটাচড রাখার জন্য, যাতে করে আপনি আপনার স্বামী সন্তান নিয়ে ভালো থাকেন।
সে না, সে মানে আমার হাজবেন্ড পড়ার পরে সে বলছে যে, পরে আমি যখন ফোন করছি তখনও বলছে যে আমি তিথির সাথে প্রেম করি।
আমার গোটা পৃথিবী জুড়ে তো তোমারই অবস্থান, তুমি আবার নতুন করে এখন আবার পরখ করতেছো আমার ভিতরে কে আছে, তা রাগ করে কথা বলেছিল।
পরে
স্টিল রিলেট করতে পারো রাইট, এই সোহানকে যে সোহানকে তুমি ভালোবাসতে ছোটবেলায়।
সোহানকে
আদর করে কি নামে ডাকছে? জি কুতুবুল্লাহ বলে ডাক দেওয়া বেশি সোহান আছে কি? স্বাগত জানাই আপনাকে স্টুডিওতে, এবং থ্যাংক ইউ সমস্ত কিছুর জন্য। এই যে হঠাৎ করে বিয়েটি চলে গেল আপনার জীবন থেকে, পরিবার চিন্তা করলো যে তাকে অন্য জায়গায় এবার বিয়ে দিতে হবে, এই সময়গুলো কিভাবে ম্যানেজ করেছিলেন তাহলে নিজেকে?
গুরু আসলে আমি ওকে অনেক ভালোবাসতাম, মানে আমি আসলে জানতাম না যে ওর বাসা থেকে এত প্রেশার। হ্যাঁ, পরে আর কি জানতে পারি, আমি ভাবতাম যে না উনি সত্যি সত্যি মানে আমাকে ইচ্ছা করে আমার সাথে রিলেশনটা রাখে নাই।
পরে যখন জানলেন তখন?
পরে এখন বুঝতে পারি, এখন
তো জানতেনই না।
না না না,
একরকম অভিমান করি তার সাথে যোগাযোগ করে।
ও আমাকে বলছিল যে আপনি আমার সামনে আর কোনদিন আসবেন না। আমি শুধু রাতের বেলা খুব কান্না করতাম, মানে কত রাত যা আছে আমি কান্না করছি ঠিক নাই।
তিন বছর আট মাস এই মানুষটি অন্য একটি সংসারে
না গুরু, ওই যে যখন ওই প্রথম রিলেশন হওয়ার পরে ভেঙে দিল, আবার রিলেশন করলো এক বছর পরে কুষ্টিয়া থেকে ফোন দিল, তখন খালাতোবনের মাধ্যমে, তখন প্রেম হওয়ার পরে পরে আবার ব্রেকআপ হয়ে গেল, ওর আবার চিঠি চিঠি ধরা পড়লো, ধরা পড়ার পরে আমি ভাবলাম মনে হয় ওকে আর পাবো না। পরে ছয় মাস পরে রিলেশন ব্রেক হওয়ার ছয় মাস পরে ওর বিয়ে হয়, ওই ছয় মাস আমি খুব কান্নাকাটি করছি এবং ওর বান্ধবীর হাতে পায়ে ধরছি যে ওর সাথে আমাকে যোগাযোগ করে দাও। হ্যাঁ, তারপরে আমি চিঠি দিছি ওর কাছে, ওর কাছে একটু পৌঁছায় দেয় পৌঁছায় দাও, কিন্তু ওরা ওই ওর খালো যে বলছিলাম যে অনেক ইয়ে যেতে পারতো না।
ফাইনালি যখন শুনলেন যে আপনার মৌতুসির স্বামী বেঁচে নেই মারা গেছে, তখন আপনার রিয়াকশন কি ছিল ওই সময়?
তখন আমার আমরা আম খাচ্ছিলাম, আমি আর আমার ছোট বোন পুকুর পাড়ে কাঁচা আম খাচ্ছিলাম, তখন ও আমাকে বলে দাদা জানিস মৌতুসির হাজবেন্ডটা না মারা গেছে, তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়। পরে আমি এসে শুয়ে পড়ি, শুয়ে পড়ে খুব মনটা খুব খারাপ। পরে আমি আমি জানতে পারলাম তার চার দিন পর দেখে আমাকে ফোন দিচ্ছে।
এই যে সময়টা পার হচ্ছে আজ, সে তার স্বামীকে প্রচন্ড ভালোবাসত, প্রচন্ড শ্রদ্ধা করে, আমরা তার কাছ থেকে তার কথা ইভেন স্বামীর শেষ মুহূর্তে কথাগুলো বলতে গিয়ে আমরা তো একরকম বাধ্য হলাম তাকে কথা বলা বন্ধ করতে, কারণ তার শরীর কন্ট্রোলের মধ্যে আর ছিল না, এতখানি ডেভোটেড তার স্বামীর প্রশ্নে। আপনার কষ্ট হয় না যে যাকে আপনি ভালোবাসতেন সে মানুষটির কাছে তো আবার ফিরে আসলেন, কিন্তু মাঝে এরকম চারটি বছর পার হয়ে গেছে যার অস্থি মজ্জা মন মননশীলতা সবকিছু জুড়ে সেই মানুষটির
অবস্থা খারাপ একটু লাগে, তারপরেও ভাবি যে ও আমার সাথে যেটা করছে কিন্তু ও এখন যে অবস্থানে আছে এর আমার তুলনায় তো ওর ওর জীবনের কাহিনীটা অনেক অনেক কষ্টের। হ্যাঁ, আমার তোর প্রতি ক্ষোভ রাখা উচিত না।
দেখি তার প্রশ্নে মায়া থেকে করোনা থেকে না আপনি তার ব্যাপারে সমব্রাতি সেই কারণে?
না, আমি আসলে ওকে প্রচন্ড ভালোবাসি,
ভালোবাসা থেকে
প্রচন্ড ভালোবাসি।
এগুলো আপনার কাছে কোনো বিষয় না এখন অ্যাকচুয়ালি এই ভালোবাসার জন্য?
না না না, আমি বলছি যে আমি দুইটা মানুষকে অনেক ভালোবাসি, একটা হচ্ছে আমার আম্মু, একটা হচ্ছে তুমি, ঠিক আছে? মানে এই দুইটা মানুষকে প্রচন্ড ভালোবাসি, এরা মানে এদেরকে আমি কখনো ভুলতে পারবো না।
এই ভালোবাসার কারণে সবকিছুকে আপনি ওভারকাম করতে পারেন, এবং এখন যখন তার পাশে আপনি থাকেন, তার কাছে আপনি আসেন, তখন কি আপনার মনে হয় যে আপনার সেই ছোটবেলার মুটুশিকি ফিরে পেয়েছেন আবার?
জি, আমার মনে হয়, সবসময় মনে হয়।
এই ধরনের
লোকে কখনো কষ্টও দিই না, মানে আগের আগে হাজবেন্ড নিয়ে কোনো খুশা মারা কথা বলতে মনে কষ্ট পাই।
হ্যাঁ, যাই হোক, বাই দ্য ওয়ে, এখন রিলেশনশিপটা কি আপনাদের দুজনের মধ্যে?
আমাদের 7 মাস বিবাহ হয়েছে।
বলেন কি, তাই? হ্যাঁ, পারিবারিক ভাবে
না, আমরা কোর্ট ম্যারেজ করছি।
পরিবার
পরিবার ওর ওর আব্বা আম্মু থেকে কোনো সমস্যা নাই, আমার আম্মু কিছু বলে নাই, মানে আমি একা তো, মানে
মা মন থেকে ওইভাবে এখনো মানসিক ভাবে পরিপূর্ণ ভাবে মেনে নেওয়ার যে অবস্থা সেটা হয়তো তৈরি হচ্ছে না, এটা কিন্তু খুবই যৌক্তিক একটি কারণ।
তারপর আমি একা তো অনেক আশা ছিল,
খুবই স্বাভাবিক, সে ব্যাপারগুলো ঘটেনি। এবং বিয়ে বলতে আমরা যা বুঝি সেইভাবে বিয়েটা হয়,
বোনরাও মানে প্রথম পর্যায়ে একটু রক্ত করেই, তারপর এখন মোটামুটি যে আমি একা তো এইজন্য আসলে
বুঝি। আপনার তাহলে আপনার মাকে নিয়ে কষ্টটা আপনাদের দুজনের মধ্যে থেকে গেছে, রাইট মোটুশি? এবং আপনার মধ্যে
আমি চাই যে আমি এখন পর্যন্ত আমি কথা বলছি ওর মার সাথে, কিন্তু আমি এখন পর্যন্ত তাকে মা বলে ডাকতে পাইনি।
এই দূরত্বটা যদি ছুটে যায় তাহলে অনেক বড় একটি পাওয়া হয়।
তার চারটা মেয়ের মতো আমিও তার একটা মেয়ে হইতে চাই। আমি চাই যে সে আমাকে একটু ভালোবাসুক, আমি তাকে আমি মাথায় করে রাখবো, গুরু আমার জন্য সে কখনো
দেখি তো আমি একটু ফোনে নি, আমরা ফোনে নিতে চেষ্টা করব এখন সোহানের মাকে। সোহান, আপনার বাবা?
আমার বাবা নাই, আমি মানে একটু দূরে থাকে।
আচ্ছা,
আমার এবং বোন শুনতেছি, আমি বলছি যে আজকে যাচ্ছি, আমাকে একটু শোনাস।
আমরা চেষ্টা করব কথা বলার, এবং সেই সময় আপনি অনেক জীবনে বড় বড় পরীক্ষা উত্তীর্ণ হয়ে এসেছেন মৌটুশি, অনেক কষ্টের সাথে আপনি যুদ্ধ করেছেন। আমি চাইবো যে যখন ওনাকে ফোনে নিব, কিভাবে একজন বউ মেয়ে হতে পারে সেই পরীক্ষাটা আপনাকে আমি নিব, সেই জিনিসটা যেন সম্ভব হয়, এবং সম্ভব হলে আজকেই আপনাদের মধ্যে যেন আনুষ্ঠানিক একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায়।
আমি আমার মানে মেজো ননদ তার কাছে গেছিলাম, আমি ফার্স্টে অনেক ভয় পাইছি যে আপু আমাকে
কি, সবকিছু যেন আজকেই ফোনে ফোনে ঠিক হয়ে যায়, তারপর আপনি আনুষ্ঠানিক ভাবে সোহান নিয়ে যাবেন, তাহলে হয়তো তখন আর কোনো প্রবলেম থাকবে না। আমরা চেষ্টা করে দেখি, চেষ্টা করতে তো আর দোষ নেই, রাইট সোহান? এবং আমরা সেই
গুরু একটা কথা বলতে চাই, ওকে ওর চাচা, ছোট চাচা আমেরিকাতে থাকে, তো সেখানে ওর তার কলিগের মেয়ের সাথে ওর বিয়ের কথা বলছিল যে তারা বিয়ের পরে আমেরিকা নিয়ে যাবে, কিন্তু আমাকে এতটাই ভালোবাসে গুরু যে ও বিয়েতে রাজি হয়নি, শুধু আমার জন্য ওর অনেক স্বপ্নগুলো এখন নষ্ট
করে। আসলে ওকে আমি এত ভালোবাসছি যে মানে আমি চাই না ও কষ্ট থাকুক, এরকম থাকলে তো অনেক কষ্ট পাবে, এজন্য আমি ওকে মানে একদম মানে নিজের করে নিয়েছি।
কি কি ধরনের কাজ করতেন ওর অনুপস্থিতিতে, ওর কথা যখন মনে হতো তখন?
আমার ফ্রেন্ড অনেক মানে সাপোর্ট করতো যে
আসলে কি ধরনের কাজ করতো,
ও তো অনেক সুখে আছে, ঠিক আছে, তুই কেন এত মন
জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানো, কান্নাকাটি করা, এরকম না কি করতেন?
না, আমি আসলে আমার কথা চিন্তা করে মানে লেখাপড়ায় মন দিছিলাম।
একটা কথা বলতে চাই, ওর সেই প্রবলেমটা এখন মানে ও এত পরিমাণে কাটতো গুরু যে এখন ওর শ্বাসকষ্ট হয়ে গেছে, বুঝছেন? আর সেটা এখন দেখলে আমারই খারাপ লাগে।
দ্বিতীয়বার যে রিলেশনটা 6 মাস যে ব্রেকআপ হয়ে গেল, আমি আসলে প্রথমবার হয়তো ম্যাচ করেছিলাম, দ্বিতীয়বার আসলাম যে আমাকে সিরাজ যাবে না হয়তো। হ্যাঁ, মানে পুকুর পাড়ে দেখা করা, ওর সাথে কথা বলা, ফোনে কথা বলা, সারা রাত ধরে কথা বলতাম, মানে ওইসব কথা মনে করলে আমি মানে ছিঁড়ে থাকতে পারতাম না। পরে আমি অনেক নামাজ কালাম পড়তাম, হ্যাঁ, কিন্তু কই পাইলি না তো, মেয়েরা এমনই হয়, এরকম করে খেপাই এখনো। তারপর ওই ইমাম বলতো যে সোহান তুমি কি কারো কাছে মুরিদ হয়েছো যে এত নামাজ কালাম পড়ো?
এখন নামাজ কালাম পড়া নাই, যাতে বহু কষ্ট, বহু রকমের ট্রানজিশনের পর আবার নতুনটা জীবনটা একটা স্ট্যাবিলিটি এসেছে, এটা যেন স্রষ্টা কারো যেন নজর না লাগে, স্রষ্টা যেন আবার সামনের দিকে এভাবে চালিয়ে নিয়ে যান। এই কারণে অবশ্যই আরো বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত।
আমি এতটাই কষ্ট করছি জীবনে যে এখন কারো কাছ থেকে সামান্য কোনো খারাপ কথা শুনলে আমি আর ঠিক থাকতে পারি না।
সোহানের কাছে সাত মাস কেমন আছেন?
অনেক ভালো আছি গুরু। আমার
না গুরু আসলে আমাদের বিয়ে হয়েছে সাত মাস, কিন্তু আমার ঢাকায় আসছি আর কি দুই মাস, দুই মাস
বাসা, দুই মাস মতো আসছি ওর কাছে,
সাবলেট আছে আর কি।
কেমন সব মিলিয়ে
এখন গুরু? ভালো আছে।
ওই একদম রিলেট করতে পারেন, ওই তো খুব ছোটবেলায় প্রেম করছিলেন, রাইট? কত বয়স তখন? 7 8 এ
তখন 8 এ পড়তাম গুরু।
এবং এটা একদম রিলেট করতে পারেন, ওই 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 অনুভূতি গুলো ওই মুহূর্ত গুলো রিলেট করতে পারেন?
জি গুরু।
আচ্ছা আমরা কিছু টেক্সট নিয়ে নিই।
জি গুরু অবশ্যই। হিমু ইসলাম তিনি লিখেছেন, কষ্টের পরে সুখ, হাজার বছর প্রতীক্ষার পর যদি এক চিলতে হাসি মুখ দেখি এই দিনটা আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ দিন। সুমাইয়া আরফিন স্মৃতি আছেন, তিনি লিখেছেন, সোহান ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ মৌটুসি আপুকে গ্রহণ করার জন্য। আরো আছেন আমাদের সঙ্গে আবদুল্লাহ আল মামুন, তিনি লিখেছেন, বোথ লাভ আর ভেরি হ্যাপি। উজ্জ্বল শেখ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, আমি ওদের জন্য দোয়া করি। অবশ্যই বন্ধু অনেক অনেক দোয়া করবেন তাদের জন্য। সিমন ফারুক আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, দ্যাটস গ্রেট লাভ সোহান, ইউ আর রিয়েলি গ্রেট, রেসপেক্ট ইউ সো মাচ। আর আছেন আমাদের সঙ্গে নোমান আছেন, শাহাদাত সরকার বাবু আছেন, তিনি লিখেছেন, গুরু আজকে প্রোগ্রামটা শুনে খুব ভালো লাগছে। তো ফাজ্জাল ইসলাম রাজু আছেন, তিনি লিখেছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অবশ্যই বন্ধু শেষ পর্যন্ত আমাদের সঙ্গে অবশ্যই আপনি থাকবেন আমাদের সঙ্গে। মোহাম্মদ মনির আছেন, তিনি লিখেছেন, সোহান ভাই ইজ রিয়েল লাভার, ছেলেরা এই রকমই হয়। মোহাম্মদ রহমান আছেন, তিনি লিখেছেন, এটা প্রকৃত ভালোবাসার দৃশ্য। আবুল কালাম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, যা খুব খারাপ লাগছিল এখন খুব ভালো লাগছে, সোহান কি আমাদের ইন্ডিয়াকে অনেক অনেক ভালোবাসে? সেটা তো অবশ্যই আমরা জানবো বন্ধু। জয় দাস আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, এভরি টাইম লাভ ইউ ওয়ান টু নিউ ওয়ান হু আর নট শিওর দ্যাট দ্য ওয়ে টু সি। ধ্রুব আলম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, ভালোবাসার মানুষকে কখনো ভোলা যায় না, ভালোবাসা মানুষের জন্য সারাটা জীবন পথ খুলে থাকা জীবনের পাতায়। মোহাম্মদ আনিসুর আছেন, তিনি লিখেছেন, মৌটুসি আপু তোমার ভয়েসটা অনেক সুইট অ্যান্ড সফট আসলে। আর বন্ধুরা যারা শুনছেন এই মুহূর্তে অবশ্যই কিন্তু আপনি চাইলেই মৌটুসিকে দেখতে পারেন ফেসবুকে, আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি আছে www.facebook.com/thaka90.4। আজকে মৌটুসির সেখানে ফটো আপলোড করা হয়েছে বন্ধু, অবশ্যই আপনি লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন। আর কমেন্টে অবশ্যই বন্ধু এফএম গ্রুপে লিখতে একদমই ভুলবেন না। আর যারা এই মুহূর্তে শুনছেন অনেকেই কিন্তু এফএম দোস্তিতে রেজিস্ট্রেশন করেছেন, আর যারা রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারেন বন্ধু। ফেসবুকে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আজকে যে পোস্ট দিয়েছি আমরা সেই পোস্টে কিন্তু লিঙ্কটি দেওয়া আছে। তারপর আমি বলে দিচ্ছি www.thaka90.4.com এ এফএম দোস্তিতে অবশ্যই বন্ধু রেজিস্ট্রেশন করবেন। অনেকে জানতে চাচ্ছিলেন যে এখনও রেজিস্ট্রেশন করা যাবে কিনা, অবশ্যই রেজিস্ট্রেশন করা যাবে বন্ধু, কেন যাবে না বলুন, আপনাদের জন্যই তো আমাদের এই এফএম দোস্তি। রাইজিং সান আছেন আমাদের সঙ্গে, সাইদ বাবু, নিঝুম ফাহিম আছেন, আর আছেন আমাদের সঙ্গে ফেসবুকে বাবু আহমেদ বাবু, আলম মুর্শিদ, সঞ্জয় তালুকদার আছেন, খলিলুর রহমান, সুজানা স্বপ্ন, ইস্তাক রাহি, রতন আহমেদ, রাজীব খান, মোহাম্মদ আমিনুল ইসলাম সহ অনেকেই আছেন। আকাশ মিয়া আছেন, তিনি লিখেছেন, গল্পটা শুনছি খুব ভালো দিকে এসেছে। আরো অনেক কিছু কিন্তু বাকি আছে বন্ধু, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদেরকে শুনতে হবে, আর অবশ্যই কিন্তু ফেসবুকে কমেন্ট করতে একদমই ভুলবেন না। মুস্তাক আহমেদ আছেন, তিনি লিখেছেন, অনেক কষ্ট পেয়েছি আজ গল্পটা শুনে, নতুন করে উৎসাহ পেলাম, আসলে অনেক কষ্টের পরে কিন্তু সুখ পেয়েছে আমাদের মৌটুসি, দেখা যাক বাকিটা কি হয়। মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আছেন, ফাহমিদুল ইসলাম আমি আছেন, মোহাম্মদ শ্রাবণ তিনি লিখেছেন, গুরু আমার সালাম নিবেন, গল্পটা শুনে চোখে পানি চলে আসছে। মেয়াবুল হোসেন আছেন, আর আছেন আমাদের সঙ্গে এস এম সাব্বির, রিমঝিম বৃষ্টি আছেন, ফারুক কিবরিয়া আছেন, তিনি লিখেছেন, একটা প্রকৃত ভালোবাসা। ভালোবাসা আসলে অনেক রকম হয়, ঠিক কোনো রকম। আজকে আমি কিন্তু শুরুতেই বলেছিলাম এবং আমরা যে পোস্ট দিয়েছি আজকে সেখানে আমরা লিখেছি আজকে আমরা অন্যরকম একটি ভালোবাসার গল্প শুনব। আসলে কিন্তু অন্যরকম একটি ভালোবাসার গল্প আমরা শুনছি। আর সিমন ফারুক আছেন, এর মধ্যে অনেকেই রাগ করে বসেছেন যে কেন কমেন্ট পড়িনি। বন্ধু, আমি কিন্তু সবসময় চেষ্টা করি কমেন্টগুলো পড়ার, কিন্তু এর মাঝে সুযোগ হয়নি, এখন কিন্তু আমি পড়ে দিয়েছি। আর যারা অলরেডি রাগ করেছেন তাদেরকে বলছি অবশ্যই কিন্তু আবার কমেন্ট করবেন, আমি কিন্তু অবশ্যই আপনার কমেন্টটি পড়ে দিব। আমার জানি আছেন, তিনি লিখেছেন, আপনার ভাগ্য যে আপনার ভালোবাসা ফিরিয়ে দিয়েছে এটা জেনে খুব ভালো লাগলো। অনেক শাহ আছেন, তিনি লিখেছেন, ভালোবাসা শেষ মেষ হাসায়। অনেকেই বলেন যে ভালোবাসা শেষ পর্যন্ত কাঁদায়, ভালোবাসাটা আসলে কিন্তু ডিফারেন্ট, কখনো হাসায়।
ফিরে আসছি আবার মুভিস এবং সোহানের কাছে। সোহান, আপনার প্রতি আসলেই ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই, কিন্তু সোহান সবকিছুর পরে এখন যে মানুষটিকে আমি ফোনে নিচ্ছি সেই ব্যাপারে কিন্তু আপনার অনেক দায়িত্ববোধের জায়গা থেকে যায়। আমি যতদূর জানি আপনারা তিন বোন এক, চার বোন এক ভাই, রাইট? আপনি একমাত্র, সবে মনি নীলধন, না কি বলে বাংলায় কি বলে, একমাত্র হলে সবে মনি নীলধন বা এরকম টাইপ কিছু একটা, আপনি একমাত্র ভাই আর বাকি চারটা বোন, রাইট? এবং আপনার দায়িত্বের জায়গাটাও কিন্তু অনেক বেশি। আপনি আপনার প্রেমের জায়গায় ভালোভাবে উত্তীর্ণ হতে পেরেছেন, যা আপনার কাছে রিকোয়ার্ড তার চাইতে বেশি পারফর্ম করেছেন, ইনফ্যাক্ট বিয়ন্ড এক্সপেকটেশন আপনার পারফরমেন্স। কারণ আমি আপনার জায়গায় থাকলে, এরকম একটা ঘটনা নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম গত সপ্তাহে, রাইট? হাসানের যে ব্যাপারটা, গত সপ্তাহের আগের সপ্তাহে, তখন আমি বলেছিলাম যে আমার মধ্যে এই কোয়ালিটি নাই যা হাসানের মধ্যে আছে। ঠিক একই কথা কিন্তু আপনার ক্ষেত্রে বর্তায়, যাদের ডিভোর্সড হচ্ছে, যারা বিধবা, আপনার মতো মানুষজন যদি সত্যি পাশে থাকে, যারা করুণা না ভালোবেসে ভাবে যদি শক্ত করে মানুষগুলির হাতটা ধরে, তাহলে আমার মনে হয় না যে পৃথিবীতে যারা এই ধরনের মানুষদেরকে নিয়ে বিভিন্ন রকমের প্রবঞ্চনা করতে চায়, এই মানুষগুলোকে নিয়ে বিভিন্ন রকমের খেলায় মত্ত হতে চায়, এই মানুষগুলোকে নিয়ে লালসার শিকার করতে চায়, সে মানুষগুলো ধূপে টিকবে না, সে মানুষগুলো লালসার শিকার হওয়ার বস্তুতে পরিণত করবে না, এই 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 ধরনের মানুষগুলো যাদের সাথে ভাগ্য দেবতা প্রবঞ্চনা করে। আপনার মতো মানুষ থাকলে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো কষ্টের কারণ নাই। এটা স্রষ্টা বলেন না যে বিভিন্ন সময় তিনি অ্যাঞ্জেল পাঠিয়ে মানুষকে সাহায্য করেন, এগুলোই হয়তো মানুষ রূপে অ্যাঞ্জেল। যেমন সেদিন দেখেছিলাম হাসানকে, আর চাক্ষুষ দেখলাম আপনাকে, কারণ এটি করবার জন্য বড় কলিজা প্রয়োজন হয়, এটি করবার জন্য অনেক বড় জিগার লাগে, যেটা দিয়ে সে তার প্রত্যেকটা ভালো মন্দ সবকিছুকে আপন করে নিতে পারে। এটা ঠিক আছে, বাট এক সেই সাথে আপনার পরিবারের উপরে কিন্তু অনেক দায়িত্ব বর্তায় সোহান, সেটা ঠিকভাবে পালন করছেন কিনা সেটাও কিন্তু জানবার বলবার অপেক্ষা রাখে। আমি একটু আপনার বাড়ি ঘুরে আসতে চাই, আপনার বাড়ির মানুষের সাথে কথা বলতে চাই। আমি যতদূর জানলাম যে খালাম একটু অসুস্থ, তা আমি তাকে ডিস্টার্ব না করি তারপর আপনার বাড়ি থেকে একটু ঘুরে আসি। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, আমি ঢাকা এফএম স্টুডিও থেকে বলছি, প্রাণা ভালোবাসার বাংলাদেশ থেকে। কেমন আছেন আপনি?
জি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
জি, ভালো আছি। আমি এখন কথা বলছি সোহানের বোনের সাথে, তাই তো? ছোট বোন, মানে মুন্নির সাথে কি কথা বলছি তাহলে? ওহো, এই মুন্নি এখন কিন্তু আপনি আর অপরিচিত না, আমাদের অনেকের পরিচিত। যেমন আমাকেও বলতে হয়নি যে কার সাথে কথা বলছি, যখন ধরিয়ে দিয়েছে এটা মৌকিশির বান্ধবী, ধরে ফেলেছে এটা মুন্নি, ক্লোজ বান্ধবী। ইনফ্যাক্ট এর কারণে তোমার সুবিধা হয়েছে ভাই, তুমি মুন্নিকে ব্যবহার করছো যাতে মৌকিশির কাছে তথ্য আদান প্রদান করা যায়। এখন কথা হচ্ছে যে মুন্নি, বাকি যে বোনগুলো আছেন, মা আছেন, এই পরিবারটার প্রতি তোমার যে কর্তব্য, তোমার যে কন্ট্রিবিউশন হওয়া উচিত, সেটা সেই লেভেলে আছে কি সোহান?
জি গুরু।
নাকি তুমি তোমার ভালোবাসার মানুষকে পেয়ে পাগল হয়ে গেছো?
না গুরু, আমি কখনোই এটা মনে করি না।
এবং আমি যতদূর বুঝি যে তুমি তোমার মায়ের প্রশ্ন অনেক বেশি ডেভোটেড।
জি জি।
এবং সেটারই পরীক্ষা হবে যে মৌটুসি কতখানি তোমার এই রকম পাহাড় সম ভালোবাসার রিটার্ন দিতে পারছে। রিটার্ন দেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে তোমার মাকে নিজের মায়ের চাইতে বড় একটা দরজা যদি সে দিতে পারে। কি সম্ভব মোটুসি?
আমার
না, না হলে কিন্তু তোমার জীবন অভিশপ্ত, তুমি যাই বলো না কেন।
গুরু,
এত এই পরিমাণ ভালোবাসা পাইছো তো, কত কোটি মানুষ আছে পৃথিবীতে এখন? মানুষ কি বলে, 700 বলে না 800 কোটি বলে, যাই বলুক
700 কোটি
তারও বেশি তো যাই বলুক, এইরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যাবে যে এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে তোমার দুঃখ কষ্ট সবকিছু আপন করে নিচ্ছে। ব্যবস্থা যদি স্রষ্টা করেন, জারিয়া কিন্তু কোনো না কোনো মানুষ হন, এখানে কিন্তু সোহান সেই মানুষটির নাম, ইন রিটার্ন তুমি যদি কিছু দিতে চাও তাহলে তার জান যেখানে পুরা আছে, অর্থাৎ কি বলি আমরা রাক্ষস বা মানুষের ওই যে রক্ষক কবচ যেখানে পোড়া থাকে, তোর জান কিন্তু ঢুকে আছে কিন্তু তার মায়ের ভেতরে। আমি কি ভুল বলছি সোহান? তো বুঝতেই পারছেন দুই দুই চার ক্যালকুলেশন যে আপনি আপনার তার মাকে কতটুকু আপন করে নিতে পারছো তার উপরে সমস্ত কিছু নির্ভর করতেছে।
জি গুরু আমি জানি না ও এতদিন আমার
কি ধারণা। আমি তুমি 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 ভিতরেই রাখো তোমার প্রতিষ্ঠা, আমি চাই ওটার বাস্তবায়ন।
অবশ্যই গুরু দোয়া করবেন।
অবশ্যই দোয়া করি মুন্নি।
হ্যালো,
হ্যাঁ মুন্নি, আমরাও তো চাচ্ছি যে নতুন করে আবার পথ চলা শুরু হোক, সমস্ত ক্যালকুলেশন দ্বিধাদ্বন্দ্ব সমস্ত হিসেব নিকেশ পেছনে ফেলে দিয়ে আবার নতুন করে বান্ধবীকে আপন করে নেয়া, আবার নতুন করে ভাইকে সাথে নিয়ে জীবন শুরু করা, পথ চলা শুরু করা, যেহেতু তার ভালোবাসার অনেকখানি জায়গা জুড়ে মুন্নি মোটুশির অবস্থান, তো এই জিনিসটাকে আপন করে নিয়ে সামনের দিকে পথ চলা, কি মনে করতেছো তুমি তোমার জায়গা থেকে?
আসলে আমি আমার ভাইকে তো অনেক ভালোবাসি বুঝছেন। হ্যালো,
আমি শুনছি এবং খুব মনোযোগ দিয়ে শুনতেছি তোমার কণ্ঠ, কিন্তু বেদার ভাই কণ্ঠ কিন্তু অনেক সুন্দর।
আমার আমার ভাইয়া ছিল আমার জীবনের অনেক বড় একটা বন্ধু, আমি ভাইকে খুব ভালোবাসতাম, আজবাসি আর ভাইয়ার সুখের কথা চিন্তা করে আসলে আমি ভাইকে, আমি শুনছি এই খবরটা তখন ভাইয়া বিয়ে করছে আমি তারপরেই শুনছি, তারপরেও মানে ভাইয়ের কাছে কিছু শুনতে যাইনি, পরে যখন জানতে পারলাম অনেক খারাপ লাগছিল যে আসলে মেনে নিতে প্রথমে কষ্ট হয়েছে, তারপর ভাইয়ের কথা বিবেচনা করে এখন আর কিছু মনে হয় না, মনে হচ্ছে হয়তো বা যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, সেই সাথে ভাইয়ের সাথে এমনি আর কোনো কথা হয়নি, ভাইয়ের সাথে সেই আগের মতোই আছি, ভাইয়ের সাথে আগে যেভাবে ফ্রি ছিলাম ভাইকে যতটা ভালোবাসতাম এখনো সেভাবে ভালোবাসি, আর এখন তো সবকিছু আসলে ঠিক হয়ে যাবে একদিন। হ্যালো,
হ্যাঁ শুনতে পাচ্ছি, তোমার বোনটা তো এই ভালো স্মার্ট,
বাড়ির
ব্যাপারে কি আগের মতো কেয়ারিং? গত 7 মাস বিয়ে হয়েছে, আগে যেমন কেয়ারিং ছিল সেরকম কেয়ারিং কি এখনো সোহান? সত্যি কথা বলবে?
হ্যাঁ
ভাই, আমার
ছোটবেলা থেকে অনেক কেয়ারিং
জানি আমি, আমি বলছিলাম যে গত 7 মাসে কি সেই এটা আছে কি নাই?
হ্যাঁ ভাইয়ের সাথে আমার আগের মতোই সম্পর্ক আছে।
এবং সে বাড়ির প্রশ্নে কি এখনো সেরকম যত্নবান গত 7 মাসে কি মনে হয়?
হ্যাঁ আগের মতোই আছে, এখন ভবিষ্যতে কি হবে আসলে আমি সেটা বুঝতে পারছি না, তবে এখন মনে হয় যে ভাই আগের মতোই আছে।
এটা যদি না হয় যতটুকু না দোষারোপ আমি করব সোহানকে তার চাইতে অনেক বেশি দোষারোপ করবো মৌটুসি তোমাকে, কারণ তুমি যা পেয়েছো বহুকালের সাধনাতেও মানুষ তা পায় না, তুমি যা পেয়েছো বহুকালের পুজো দিলেও মানুষ এরকম এরকম ভালোবাসার সান্নিধ্য পায় না, কোনো কোনো হয়তো পুণ্য আছে, তুমি বারবার বলতেছিলে না যে আমি কি অন্যায় করেছি যে আমার কপালে এরকম একটা দুর্ভোগ ঘটলো, আমি ঘুরিয়ে বলতেছি হয়তো কোনো পুণ্য করেছিলে তুমি তাই স্রষ্টা তোমার জন্য এরকম একজন ব্লেসিং পার্সনের ব্যবস্থা করে দিয়েছেন, এমন একজন অ্যাঞ্জেল রূপী মানুষ পাঠিয়েছেন যে তোমার সমস্ত চোখের পানি তোমার সমস্ত দীর্ঘনিঃশ্বাসের ভাগিদার হতে পারে, মাস্তি করার জন্য তো লোকের অভাব হয় না আজকের এই পৃথিবীতে, কিন্তু চোখের পানির নিজের করে নেয়া, কারো দীর্ঘ নিঃশ্বাস নিজের নিঃশ্বাসের সাথে মিশিয়ে ফেলা, এরকম মানুষ খুব কম পাওয়া যায় পৃথিবীতে, তোমার ভাগ্য বহুকালের ভাগ্য করে এসেছো তুমি পৃথিবীতে। ইন রিটার্ন তোমার কাছে আমি একটা জিনিসই চাইবো এবং বহুকাল ধরে হয়তো আমি চেষ্টা করবো ফলো আপ করার, পরবর্তীতে যখন ফলো আপ করবো কখনো, যাই পরিস্থিতি হোক না কেন, যে দোষী 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 দুষ্ট হোক না কেন মুন্নি এবং তার পরিবার, সমস্ত কিছুর বিপরীতে গিয়ে তোমাকে ওই পরিবারের সাথে কম্প্রোমাইজ করে চলতে হবে। কারণ তোমাদের এই ধরনের সিদ্ধান্তের জন্য কিন্তু ওদের উপর দিয়ে অনেক রকমের কষ্ট গেছে, এটা তুমি অস্বীকার করতে পারো না। একটা চার চার বোন এক ভাইয়ের একটা পরিবারে যেখানে আপাতত মাকে নির্ভর করে ওদেরকে চলতে হয়, বাপের অস্তিত্ব আপাতত যেখানে বর্তমান নাই, সেখানে সেই বাড়ির ছেলের প্রতি যে কি পরিমাণ নির্ভরতা থাকে এটা বুঝতে কিন্তু রকেট সায়েন্টিস্ট হতে হওয়া লাগে না। সেই মানুষটি একরকম আলাদা হয়ে আছে তোমার নেশায়, তোমার ভালোবাসায়, তোমার টানে, তোমার প্রেমে। সেই মানুষটির জন্য, সেই মানুষটির জন্য তারা যদি চিন্তাই করে যে আমরা এভাবে বিয়ে দেবো আমার ভাইটার, আমার ভাবি আসবে অমুক জায়গা থেকে, তার পসিবিলিটি আছে আমেরিকাতে বিয়ে হওয়ার, কেন ভাববে না তারা? যেহেতু তাদের পরিবারও দারুণ স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছে, বহু বছর তাদের মাথার উপরে কোনো ছাদ নেই, বহু বছর যে মানুষটি দায়িত্ব নেওয়া উচিত ছিল সেই পরিবারে, সেই মানুষটি দায়িত্ব অবহেলা করে পাশ কাটিয়ে চলেছে, সেই মানুষটির পরিবারে এরকম চিন্তা যদি করত সেটা কি দোষের সেই মা বা সেই বোন? দোষের না কিন্তু, কিন্তু এগুলো কোনো কিছুই বাস্তবায়ন হয়নি তোমাদের, শুধু তোমাদের ভালোবাসার জন্য। তোমরা এবার কি দিচ্ছ রিটার্ন এই পরিবারগুলোকে, সেটাই কিন্তু দেখবার বিষয়। মুন্নি, তোমার তোমার কথা শুনে এবং তোমার বোনের দেখে আমার খুব ভালো লেগেছে, এবং আমি বিশ্বাস করি যে যে অবস্থাতেই থাকো না কেন সবকিছু মিলিয়ে তুমি চমৎকার ভাবে তোমাদের পরিবারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বোনকে উদ্দেশ্য করে ছোট হোক বা বড় হোক যে কোনো ভুলের জন্য ক্ষমা চাইতেই পাওয়া যায়। বোনকে উদ্দেশ্য করে কথা বলো, বাই দিস টাইম তুমি বাকি বোনগুলোর কাছে এবং মায়ের কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইবে সেই স্বপ্নগুলোকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, ক্ষমা চাইবে তারা যেভাবে স্বপ্ন দেখেছিল সমস্ত ঘটনাগুলো সেভাবে না ঘটার জন্য, ক্ষমা চাইবে শুধুমাত্র তোমার ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে তাদেরকে তাদের তাদের সমস্ত কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে সেজন্য। সবকিছু মিলিয়ে মুন্নির সাথে কথা বলো, এবং এখানে তুমি বড় ভাই সুলভ কোনো প্রণালিটি ব্যবহার করবে না, সম্ভব হলে আপনি তুমি করে সম্বোধন করো, অতক্ষণে দরকার নাই, বাট বড় ভাই সুলভ বিহেভিয়ার আমি এখন চাচ্ছি না। আমি চাচ্ছি সেই জায়গা থেকে মাকে, মুন্নিকে এবং বাকি বোনদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলো, এবং এবং প্রমিস করো যে ইন ফিউচার তোমার বড় একটা রোল প্লে করা উচিত এই পরিবারে। যার রোল প্লে করার কথা ছিল তোমার বাবা, তিনি কিন্তু সেই রোলটা সেভাবে প্লে করতে পারেননি বা করেননি, সেই জায়গাটা তোমাকে প্লে করতে হবে। সেই দায়িত্ববোধের জায়গা থেকেও তুমি কথাগুলো বলো, মুন্নির সাথে একটু কথোপকথন হোক তোমার। মুন্নি কথা বলো সোহানের সাথে।
ভালো আছো?
কত বছর পর কথা বলতেছো? হ্যাঁ মুন্নি, কি মিথ্যে বললি? হ্যাঁ মুন্নি, মুন্নি মুন্নি, তুমি যে বললা যে আমার সাথে ঠিকভাবে যোগাযোগ করে ই করে, এতো বলতেছি যে কেমন আছে ভালো আছে, তার মানে কি সাত মাস পর কথা বলতেছি নি তোমার সাথে?
আমি মুন্নির সাথে একটু কথা বলতে চাই।
মুন্নির সাথে তোমাকে বলো, আমি আগে এটা প্রশ্নটা করে নি কি মুন্নি?
হ্যাঁ মানে, হ্যাঁ তোমার বান্ধবীকে মনে প্রাণে ভাবি বলে নিও। আর
না শোনো, তোমার তোর বউ আমাকে ফোন দিতে উঠছ, দুই দিন করে ফোন দিতে, ফোন দিয়ে পরিচয় দেয় না, ঠিক আছে? তোমার বউরে ঠিকই চিনছি আমি, কিন্তু ধরা দি নাই। আর সে যখন পরিচয় দিবে তখনই আমি ধরা দিতাম, আজকে আসলে কথাটা বলে দিলাম।
আচ্ছা ধরা দিচ্ছে, কথা বলো কি হচ্ছে সম্পর্কে এখন? আগে তো ছিল বান্ধবী, এখন ননদ নাকি হয়?
ননদ।
আচ্ছা দেখো, ননদার ননদার ও কি হচ্ছে তাহলে?
ভাবি,
ননদ ভাবির কথা হোক।
হ্যালো,
ইদানিংকালে কথা শুরু হয়েছে। আচ্ছা শুনি,
কেমন আছেন?
কেমন আছেন? কোন দেশের মানুষ তোমরা? হ্যালো, কেমন আছিস? হ্যাঁ মাগুরা থেকে আপনি একটু সম্বন্ধ হয়নি বান্ধবী তোমার?
আমি ভয় পাই এখন কথা বলতে, দুই দিন বলতেছে না, দুই দিন কথা বলছি কিন্তু আমার পরিচয় দেওয়ার মতো সাহসটুকু আমি পাইনি। এখন আমি মানে আমার মেজো ননদ, মেজো আপুর সাথে আমি অনেক ফ্রি হয়ে গেছি,
কিন্তু এই ক্ষেত্রে সাহস হয়নি।
হ্যাঁ
ওর সব ভুলে গেছে, কথা বলো একদম আপন করে কথা বলো।
হ্যালো,
কেমন আছিস?
তুই কেমন আছিস?
হ্যাঁ আমি ভালো আছি, সব কিছু ভালো আছি। আর আপনি যে ভালো আছেন সেটা আমি বুঝতেছি কথা শুনে,
তাই তুই কি মাফ করতে পারছিস? হ্যালো,
বল,
তুই কি আমাকে মাফ করতে পারছিস? আমি তোর সাথে, তোর দাদার সাথে, তোর ফ্যামিলির সাথে যে অন্যায়টা করে ফেলছি তার জন্য আমাকে মাফ করে দিস, ঠিক আছে? আর মাকে বলিস যে তুই তো আমাকে চিনিস, আমি আসলে কিরকম, আর মাকে বলিস যে তোরা যেমন তার মেয়ে, আমাকেও যেন সে মেয়ের মতো একটু ভালোবাসে, বুঝছিস? আমি লাইফে অনেক কষ্ট করছি, বুঝছিস, কিন্তু তোদেরকে কখনো বুঝতে দেইনি যে আমি আসলে কতটা কষ্ট পাইছি। তোর দাদা আমাকে ভালোবাসতো বলে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি, বুঝছিস? তো তোরা মাকে বলিস আমাকে কখনো অভিশাপ না করে, তার চোখের পানি আমার জন্য কিন্তু অভিশাপ হয়ে যাবে। তো আমাকে মাফ করে দিস,
চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। আর আম্মা অনেক ভালো মানুষ, এটা তো আসলে গাড়ি।
আর তুই কবে আসবি ঢাকায়?
আমি আসলে ঢাকাতে 21 তারিখে যেতে চাচ্ছিলাম, তারপরে কি হবে বুঝতে পারছি না।
দাদার সাথে কথা বলো, আমি তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে?
হ্যাঁ মানি,
হ্যাঁ বলো।
মা তো ঘুমিয়ে গেছে না?
হ্যাঁ মা ঘুমিয়ে গেছে।
হ্যাঁ, মাকে মাকে মাফ করে দিতে বলবা। আর আমি তোমাদের মানে আগে যেরকম ছিলাম এখনো একই রকম থাকবো, ঠিক আছে? মা তো অনেক টেনশন করে যে বিয়ে করলে তো আমাকে আর ভালোবাসবে না।
আজকে কতদিন পর কথা বলতেছে মানে সোহান, কতদিন পর কথা বলতেছে? হ্যাঁ আমি বলছি, সোহান কতদিন পরে কথা বলতেছে বাসায়?
না না, ভাইয়ের সাথে আমার কালকেও কথা হয়েছে, আজকেও কথা হয়েছে, একদিন পর পরই কথা হয়, আর আমার সাথে তো প্রতিদিনই হয়।
বাসায় যায়নি কতদিন?
ভাইয়া বাসাতে গিয়েছে হচ্ছে ঈদে, ঈদে আসছিল।
ঈদ বলতে তো অনেক দেরি, কুরবানি
এই বিষয়টা জানা জানি হয়ে যায়।
দুই মাস বাসায় যাওনি, কারণ
মানে আমি অপারেশন করছি, তো এই এক মাস হলো পাইলস এবং ফিস্টুলার অপারেশনটা করছি।
সে বুঝলাম,
করার পরে এখন ওই ফলাফল পেয়েছি। প্রতি
বাধ্যতামূলক ভাবে আছো তুমি এখানে, রাইট?
মঙ্গলবার দেখাচ্ছি।
তো মাকে নিয়ে আসুনি কেন?
মা অপারেশনের সময় ছিল, মা 20 দিন মতন ছিল, তারপরে আসছে।
তাহলে মায়ের সাথে যোগাযোগ কতদিন নাই?
মার সাথে তো ওইদিনই কথা হচ্ছে।
না না, সামনে সাক্ষাৎ কতদিন নাই?
ওই মা আরকে গাপ্ত যখন দিয়ে আসি গাপ্তলিতে, পরিবেশটা স্বাভাবিক মানে ছিল না, আস্তে আস্তে কেবল স্বাভাবিক হচ্ছে। মানে আমার বোন মানে একটু মেনে নিছে, আবার আম্মাও একটু।
তুমি বাসায় যাওনি কেন? এর মধ্যে সুস্থতা এখন
বউয়ের
দায়িত্ব সে করেছে, এখানে এমন আলাদা কোন ব্যাপার না, আলহামদুলিল্লাহ। এটা বউয়ের দায়িত্ব করা উচিত, এটা এটা তো খুবই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। এটার জন্য আমি এমন কিছুই করবো না, বাট তোমার নিউরনের মধ্যে, তোমার মজ্জার মধ্যে ঢুকিয়ে নাও মৌটুসি, যে পরিবারটা ভালো থাকলে, ভালো রাখলে তোমার ভালোবাসার সত্যিকারের রিটার্ন দেয়া হবে। মুন্নি
জি ভাই,
হ্যাঁ বিদায় নিচ্ছি ভাই, ভালো থেকো, শান্তিতে থাকো, সুখে থাকো, ঠিক আছে?
গুরু আমাদের বন্ধুরা কিন্তু বলছে,
তোমার বোনটারে আমার ভালো লাগছে খুব,
মাস্টার
নেই, বিদায় নিচ্ছি। বর্ণমালার পরীক্ষা দিব নি যাওয়ার আগে মাস্টারনিকে চলে গেল নি নি
জি ভাইয়া
ভাইয়া ভাইয়া বলছে যে বর্ণমালার পরীক্ষা দিচ্ছি দেখো দেখো তো সব বর্ণমালা বলতে পারতেছি কিনা মাস্টারনি কণ্ঠকিত মাস্টারনি তাই হ্যাঁ বললি একটা ব্যাপার দেখো ঠিক সবগুলো অক্ষর বলতে পারছি কিনা দেখো মিলায় নিও চেষ্টা করলাম ভালো থাকো মুন্নি তোমার জন্য দোয়া করি এবং কোনো কিছু যদি ঘটে যেসব কথাগুলো বললাম সংসার যদি সুরে না বাজে আর সোহানের যে দায়িত্ব সেটা যদি ঠিকভাবে পালন না হয় প্রথম কাজই হবে তোমাকে ঢাকা এফএম এর নাম্বারে ফোন দিয়ে আমার সাথে একটু যোগাযোগের ব্যবস্থা করার তুমি কাজটা করবে ঠিক আছে হ্যাঁ ভালো থেকো একদম শেষ মুহূর্তে ভালোবাসার প্রাণ পুরুষ সোহান আমার ভিতরের সমস্ত শ্রদ্ধা তোমার জন্য সমস্ত ভালোবাসা তোমার জন্য সমস্ত রকমের প্রেজ ওয়ার্ড দিয়ে যত ওয়ার্ড আছে সব তোমার জন্য তুমি জীবনে অনেক সুখী হওয়া ভালো থেকো এই প্রার্থনা আমি করি তোমার মতো মানুষগুলো পৃথিবীতে আসা এখনো অব্যাহত আছে বলে মনে হয় স্রষ্টা পৃথিবীটাকে বাঁচিয়ে রেখেছেন কারণ বারবার আমি বলি যে পৃথিবীতে বেহেস্তে যার্রা পরিমাণ যদি কোনো কিছু থেকে থাকে তার নামই হচ্ছে ভালোবাসা এই ভালোবাসা কোথায় ধারণ করে এই ভালোবাসা ধারণ করে তোমার মতো মানুষদের মধ্যে না হলে তো দিন দিন মানুষ রূপে হয় না এত বেশি বেড়ে গেছে আমাদের চারিপাশে সমস্ত সেক্টরে যেখানে তুমি ডিটেলসে যাবে সেখানে দেখবে ভূতের ছড়াছড়ি সেখানে দেখবে মানুষ রূপী নেকড়েদের ছড়াছড়ি সেখানে তোমার মতো মানুষের প্রোডাকশন এখনো চালু আছে বিধায় স্রষ্টা এখনো মনে হয় পৃথিবী বাঁচিয়ে রেখেছেন না হলে হয়তো পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হতো তোমরা ভালো থেকো আর তোমরা মানুষদেরকে ভালো রেখো মোটুশি বিদায় নিচ্ছি কিছু বলার আছে শেষ মুহূর্তে
বলার আছে গুরু আমি একটু কথা বলতে চাচ্ছি আমি একটু ইনফরমেশন পেলাম যে আমাদের মোটিশি গান গাইতে পারে এবং সে খুব চমৎকার গান করতে পারে
একবার যাই কিন্তু বলেছিলাম আমি ভুলে গেছি মানে এত দুঃখে দুঃখের কথা আমি ভুলেই গেছি
না গুরু আমি কি ভুলতে পারি
বলছে যে একটু আবৃত্তি একটু কি জানো একটু আবৃত্তি একটু অভিনয় একটু গান
জি জি গুরু
তাহলে শেষ মুহূর্তে গান দিয়ে শেষ ঠিক আছে তোমার কাছে একটু বিদায় নিয়ে নিশ্চয় কিছু বলবে
জি গুরু আমি আসলে ওকে অনেক ভালোবাসি এবং ভবিষ্যতে অনেক
ভালোবাসি ঝগড়া বন্ধ করো না তাহলে ভালোবাসার কোনো দাম থাকবে না সেটা করবে আর কিছু
আর আমার আম্মাকে যেন খুব টেক কেয়ার করে
এটা তো বলেই দিয়েছি ফোন কল বন্ধ করবে তুমিও করবা যদি সেই জিনিসটা না করে এটা অন্যায় এটা যেন না হয় কখনো যতই ঠিক করুক আর ভুল করুক ওদের সবই ঠিক এই মনে করে হলেও তুমি সবকিছু মানিয়ে নিবে তোমার কাছে অনুরোধ থাকলো আমার পার্সোনালি আর তুমি তুমি তোমার দায়িত্বটা ঠিকভাবে পালন করবে কারণ বাড়িতে তোমার খুব বেশি প্রয়োজন সোহান তুমি নিজেও খুব ভালো করে জানো বিদায় নিচ্ছি তোমার কাছ থেকে ভালো থেকো তোমার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় আমরা নিয়েছি কিন্তু তোমার গান শুনতে শুনতে
গুরু আমি আর শেষ মুহূর্তে একটা কথা বলতে চাই যে সবাই যেন আমাদের জন্য দোয়া করে আর ও অসুস্থ ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়
আর তোমার একমাত্র সন্তান
আর আমার একমাত্র সন্তান
তোমাদের একমাত্র সন্তান
দোয়া করবেন যাতে ও ভালো থাকে
অবশ্যই তোমাদের একমাত্র সন্তানের জন্য দোয়া করি দোয়া করি সন্তানের বাবার জন্য সে যেন সুস্থ থাকে দোয়া করি তোমার জন্য আর যেন তোমাকে কষ্টে স্পর্শ না করে গান
কবিতা পড়া প্রহর এসেছে রাতের নিরোজনে জনাকের আলো নেভে আর জলে শাল মহুয়ার বনে কবিতা পড়া প্রহর এসেছে রাতের নিরোজনে
বললাম যে গানটা শুনো না শুনছো শুনটা এন্ড্রু কিশোর রাইট
আমার সারা দেহ খেয়ে গো মাটি ও এই চোখ দুটো মাটি খেও না, আমি মরে গেলেও তার দেখার স্বাদ মিটবে না গো মিটবে না, তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না।
বিদায় নিচ্ছি বন্ধু একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে, কালকে তো অবশ্যই দেখা হবে যারা আসতে পারছেন তাদের সাথে, যমুনা ফিউচার পার্কে আপনাদের হয়ে আপনাদের মাঝে থাকবার চেষ্টা করব অনুষ্ঠানের শুরু থেকে। আর সেই সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, বাইরে প্রচন্ড ঠান্ডা, যারা ঠান্ডা ভালোবাসেন তাদের জন্য তো ভালো খবর, বাট আমার মনের মধ্যে সবসময় কষ্ট বিরাজ করে সেই মানুষগুলোকে ঘিরে, যে মানুষগুলো যে শীতার্থ মানুষগুলোর সেই শীত নিবারণ করবার মতো ক্ষমতা নেই, সামান্য একটু উমের জন্য একটু কাপড়ের জন্য যারা একদম লালায়িত হয়ে আছেন, কল্পনা করতেছি অবাক হচ্ছে এটা ভেবে উত্তরের জনপদের মানুষগুলো কেমন আছে। গত শীতেও সুযোগ হয়েছিল ঘুরে ঘুরে এই মানুষগুলোকে বহু রাত পর্যন্ত ঘুরে ঘুরে এদের মার কাছে যাওয়া, এদের কাছে শীত বস্ত্র পৌঁছে দেওয়া। আমি জানি যে আমাদের মতো করে অনেকেই আপনারা চিন্তা করছেন এই মানুষগুলোর পাশে থাকার জন্য, প্লিজ এদের পাশে থাকুন, এদেরকে অনেক করে ভালোবাসুন। নিঃশ্বাসের সামান্যতম বিশ্বাস নেই, এই নিঃশ্বাসটা আমার কাছ থেকে বেরিয়ে গেল পর মুহূর্তে ফিরে আসবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। কিছু কাজ করুন মানুষের জন্য, কিছু কাজ করুন মানুষকে ভালোবাসার জন্য, সেগুলি হয়তো রিটার্ন হয়ে ফিরে আসবে তখন যদি পরপারে আপনি আবার নতুন করে জীবন পান। বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি ওই গানটা না, আমার সারাদেহ অদ্ভুত গাইছেন গানটা, সত্যি অনেক বড় একটা চাওয়া যে সব কিছু নিয়ে নেওয়া, আমার চোখটাকে নষ্ট করো না, ভালোবাসা মানুষকে মানে এইভাবে মানুষ দেখতে চায়, নিজের মা বউ বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, গান শুনতে শুনতে বিদায় নিই, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন, প্রত্যেককে ভালোবাসায় শক্ত করে হাত পা ধরে রাখুন।
ধরবে না মন ধরবে না, আমার সারা দেহ কেও গো মাটি,
আমিও বিদায় নিতে চাচ্ছি এই মুহূর্তে, বিদায় নিতে হচ্ছে। আর বন্ধু আপনার ভালোবাসা থাকুক অনেক বেশি নিরাপদে, ভালো থাকুক সুস্থ থাকুক সবসময় থাকা থানের সঙ্গেই থাকুন।
কোনো দিনও ছেড়ে আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো থাকবো না, তারে এক জানবে ভালোবেসে ধরবে না মন ধরবে না, আমার সারা দেহ কেও গো মাটি। সঙ্গে রে কোনদিন
মাটির ঘরে আমি উইয়া ঘরে থাকতে একা পারবো না তো পারবো না তারে এক জনমে ভালোবেসে ধরবে না মন ধরবে না.
This track was downloaded from FusionBD.com.